চব্বিশে ডিসেম্বর 2015, গ্যান্ডারিয়া হাই স্কুল রোড। গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শেখুল হাদিস আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন হুসাইন সাহেব দামত বরকাতুল আলিয়া, পীর সাহেব ঢালকানগর, ঢাকা।
আমরা শৃঙ্খলার সঙ্গে বসি এবং আদবের সঙ্গে শুনি, আল্লাহ পাক তৌফিক দান করেন।
এখানে পিলা বেশ চুমুকে চুমুকে দিওয়ানা বনবে সবরদম এখানে পিলাবে সাবের আসমানে রইদম চুমুকে চুমুকে দিওয়ানা বনবে সবরদম দিনে রে সভাতে আসে যে হয় না সে মহরুম খুদারি প্রিয়র মিলনে সুখের বৃষ্টি ঝুমঝুম দিনের সভাতে আসে যে হয় না সে মহরুম খুদারি প্রিয়র মিলনে সুখের বৃষ্টি ঝুমঝুম দিনের সভাতে আসে যে হয় না সে মহরুম খুদারি প্রিয়র মিলনে সুখের বৃষ্টি ঝুমঝুম ও বল
যার কথা শোনার উদ্দেশ্যে আজকের এই আয়োজন চার তরিকার বিশ্ববিখ্যাত পীরে কামিল শেখুল হাদিস হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব
আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم بھائی পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো বান্দা যে আল্লাহকে ভালোবাসে সে সুখে থাকে আরামে থাকে শান্তিতে থাকে ইজ্জতের সঙ্গে থাকে জীবনের প্রতিটি মুহূর্ত সফলতাই সফলতা তার নসিব হইতে থাকে যার চোখের রং এমন অন্তরের রং এমন জীবনের রং এমন যে সাত আসমানের মালিকের রহমতের নজর যার কারণে সর্বদা তার প্রতি নিবদ্ধ থাকে সেই বন্দার জীবন কত সুন্দর হবে সে কত বেশি শান্তিময় জীবনের অধিকারী হবে কে সে কত উচ্চ মর্যাদার অধিকারী হবে দুনিয়ার মানুষরা যারা আল্লাহকে ভুলে গেছে তো তারা মনে করে যে সম্পদের কারি যত বাড়ে তোর সম্মান তত বাড়ে, সুখ তত বাড়ে, শান্তি তত বাড়ে। প্রিয় বন্ধুরা, এগুলি একেবারেই দুঃস্বপ্ন এবং ভুল ধারণা। কারণ বড় সম্পদওয়ালা ছিল, বড় বিপদগ্রস্ত ছিল, নমরুদ বড় ক্ষমতাওয়ালা ছিল, ভয়ঙ্কর বিপদগ্রস্ত, লাঞ্ছিত, অভিশপ্ত হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো রঙের মানুষ ছিলেন এবং কোন এরকম বিশাল বড় সম্পদের অধিকারী ছিলেন না, বড় ক্ষমতাধর ছিলেন না, কিন্তু যে যিনি সকল ক্ষমতাধরের উপর সে ক্ষমতাধর, সেই মহান আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল। আল্লাহ পাকের দেওয়ানা ছিলেন তিনি, চরম নির্যাতনের মুহূর্ত তিনি মহান আল্লাহর জিকিরে মশগুল ছিলেন, আহাদ আহাদ বলে কেবলই ডাক দিতেছিলেন যে আমাকে লাখ মারো ধরো, আমি আল্লাহকে ভুলতে পারবো না। হ্যাঁ, হক পরস্তি কি সাজা জাওর আয়া হাইয়াকিন সুন্নতে পয়গম্বরা। আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভালোবাসছেন সেই আম্বিয়া কেরাম আলাইহিসসালাম, আল্লাহর নবী রসুলগণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, দুশ্মনরা তাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার অবিচার করছিল। নবী রসুলদের পরে যে যত বেশি আল্লাহর দেওয়ানা, আল্লাহর অনুগত, আল্লাহর বাধ্যগত, আল্লাহর সঙ্গে বেশি সম্পর্কওয়ালা, সে তত বেশি বিপদের সম্মুখীন হয়ে গেছে। আল আম্বিয়া আশাদু বলান সুম্মাল আমসালু ফাল আমসাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবীগণ সবচেয়ে বেশি পৃথিবীতে বিপদের শিকার হয়েছেন, তাদের পরে যারা যত বেশি ভালো তারা তত বেশি বিপদ মুসিবতের সম্মুখীন হয়েছেন। তো প্রিয় বন্ধুরা, যে দুই পথে মানুষের সর্বনাশ ঘটে, একটা হল আল্লাহ ডাকেন একদিকে, বন্দা ছুটে অন্যদিকে, নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর অবাধ্যতার মধ্যে শান্তি নাই এবং কোন ইজ্জত নাই। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা খুব গভীর মনোযোগে শোনো এবং এটা হৃদয়ে গেঁথে রাখো যে আমি আল্লাহকে খুশি করলে, আমাকে স্মরণে রাখলে তোমরা নিঃসন্দেহে সুখে থাকবে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এক বিশিষ্ট খলিফা হযরত আব্দুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রিয় মাওলা, জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আপনি যদি আমার উপর খুশি হন, রাজি থাকেন, আপনি আমার হয়ে যান, তো আমি এত বড় ধনওয়ালা, এত বড় সম্পদওয়ালা, এত বড় শান্তি সেবার অধিকারী যে মনে হয় যে আসমানটা আমার, জমিনটা আমার, সবই আমার, যে আল্লাহকে পাওয়া যায় সে সব কিছুই পাওয়া যায়। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার ভাই মুসলমান, তুমি সারাটা দুনিয়া পাইছ কিন্তু আল্লাহকে পাও নাই, ওরে কপাল পোড়া, তুমি তো কিছুই পাও নাই। আর যদি এমন হলো যে তোমার কিছুই নাই কিন্তু নিঃসন্দেহে তুমি আল্লাহকে পেয়ে গেছো, তুমি কিসমত ওয়ালা, তুমি সব কিছুই পেয়ে গেছো, যে আল্লাহকে পাইছে সে সব কিছুই পেয়ে গেছে। আল্লাহকে পাওয়ার রাস্তা মানুষ মনে করে অনেক কঠিন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানওয়ালারা তোমাদের দুইটা কাজ করতে হবে আমি আল্লাহকে পাওয়ার জন্য, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, আমার অবাধ্য থাকবে না, আমার নাফরমানিতে লিপ্ত হবে না, ওয়া কুনু মাআস সাদিকিন, এবং যারা আমার সাচ্চা বান্দা তোমরা তাদের সঙ্গ লাভ করবা, তাদের পথ ধরবা। তাহলে এই দুই কথার দ্বারা, দুই আমলের দ্বারা নিঃসন্দেহে তোমরা সফলতা অর্জন করবে, কামিয়াবি অর্জন করবে। কোরআন শরীফে আল্লাহ কথা বলছেন দুইটা, কিন্তু কি হলো আজকে মুসলমানদের, মুমিন যারা মুসলমান যারা, তো তাদের মধ্যে অনেকে আছে একদম বেশি গুনাহগার, এখনো বুঝ পয়দা হয়নি, আর অনেকে আছে বুঝ পয়দা হয়ে গেছে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে, বিতির পড়তে হবে, ঈদ পড়তে হবে, হজ করতে হবে, কিন্তু বুঝ কাঁচা। সেটা হল কোরআন বলে যে আল্লাহর কথা মানবা সাদিকিনের কথার আলোকে, পাকা আলেম এবং পাকা বলি পাকা আল্লাহ ভিরুদের হেদায়তের আলোকে আল্লাহর পথ তালাশ করবে, আল্লাহর বন্দেগি করবা। এই ক্ষেত্রে মুসলমানদের বিশাল অংশ ভুলের মধ্যে আছে। মুসলমানদের অনেকেই মনে করে আমি তো আমলওয়ালা, আমি এলেমওয়ালা, আমি হজ উমরাওয়ালা, আমি হাজার হাজার লাখ লাখ মানুষকে দিনের কথা বলি, ডাকি, আমার কথা তারা শুনে এবং তারা ঠিক দিনের ডাকে সাড়া দিয়ে ফের ভালো হয়, তো হয়ে গেল সব, ফের তো আর কোনো কিছু দরকার নেই। কোরআন শরীফে মহান রব্বুল আলমিন যেটা শিক্ষা দিচ্ছে সেটা হল যে পুরা কোরআনে পাকে যেখানে আল্লাহ তাআলা বলেন ঈমান আনো, নামাজ পড়ো, জিকির করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহকে ভয় করো, আখিরাতের কথা স্মরণ রাখো, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সম্বল জোগাড় করো, এর পাশাপাশি আল্লাহ তাআলা যারা এই ফিল্ডে সফল কাম এবং পুরস্কৃত ওই বান্দাদেরকে দৃষ্টান্ত স্বরূপ পেশ করতে থাকেন কোরআন শরীফে। এই কারণেই কখনো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পেশ করেন, কখনো নূহ আলাইহিস সালামকে পেশ করেন, কখনো ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামকে পেশ করেন, কখনো ইউসুফ আলাইহিস সালামকে, কখনো আইয়ুব আলাইহিস সালামকে, ইউনূস আলাইহিস সালামকে পেশ করেন, কখনো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করেন। এবং এই ধারার যারা একদমই পূর্ণ আল্লাহর বাধ্যগত বান্দা, তাদের পাশাপাশি আল্লাহর বিশিষ্ট আউলিয়াদের কথাও কোরআনে তিনি উল্লেখ করেন দৃষ্টান্ত হিসাবে, যাতে বান্দারা এই কথা না মনে করে নবীরা দৃষ্টান্ত, আমরা কি নবীদের মতো হওয়া সম্ভব? তা আল্লাহ পাক ফের দেখাইছেন, দেখোই তো আমার ওলি লোকমান আলাইহিস সালাম, সূরায়ে লোকমান, তিনি তো আমার অনেক প্রিয় বান্দা, আমাকে ছাড়া কিছু জানেন না, কিছু বুঝেন না, আমার জন্য পূর্ণ জীবন তার একদম নিবেদিত উৎসর্গিত। তো এইরকম ওলি হওয়ার তোমরা ফিকির করো, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আমার ওলি হলে তোমাদের কোনো টেনশন থাকবে না, কোনো আতঙ্ক শঙ্কা তোমাদের থাকবে না, আমি তোমার হয়ে গেলে তোমার পেরেশানিটা আর কিছুই থাকার কথা না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আর ওলি হওয়া এত সহজ যে ঈমান আর তাকওয়া দুই জিনিস হলে তুমি আমার ওলি হয়ে যাবে। লোকেরা মনে করে ওলি হওয়া কত কঠিন জিনিস। আমার ছোটবেলার কথা আমার মনে আছে, আমার বাবা সম্ভবত এই মজলিসে থাকবেন অথবা নাও থাকতে পারেন, আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল। তো আমার ছোটবেলা থেকে কেন জানি আমার মায়ের বুকের দুধ খাওয়ার ঘটনাগুলি আলহামদুলিল্লাহ এখনো আমার মনে আছে। তো এরকমই কোন কোন ঘটনা আমার আব্বার সামনে যখন বলছিলাম, আমি আব্বা হতভম্ব হয়ে গেছেন, কি বলে এই কথা বলল কিভাবে, তো একদমই দুধের শিশু, সে বুকের দুধ খাওয়ার অবস্থা ছিল। তো পরে আব্বা হাসতে হাসতে একদম মানে এই দুই হাত জমিনের উপর দিয়ে পড়ে ফের হাসতেছিলেন, খুব তাজ্জব লাগছে আব্বার কাছে, এমন ঘটনাগুলি অনেক মনে আছে আমার। তো এটা এজন্য বললাম যে পরবর্তী কথাটার সহায়তার জন্য, ছোট্ট থাকতেই কোন দিনদার দেখলে কোন আল্লাহওয়ালাকে দেখলে, কোন আলেম মানুষকে দেখলে মন তার দিকে আপনাতেই ধাবিত হইত, আকৃষ্ট হইত, ওই নূরওয়ালা চেহারা অনেক বেশি ভালো লাগত। আমি জানি না আমার বাবা মাকে বলে গেছিলাম কিনা, অনেক ছোট ছিলাম, সম্ভবত 9 থেকে 10 বছর বয়স হইতে পারে, আমাদের বাড়ি থেকে মনে হয় যে 7-8 মাইল দূরে হবে, 6-7 মাইল দূরে নাজিরপুর। শুনলাম যে ওখানে ওলিয়া ওলিয়ারা আসবেন, বয়ান করবেন 3 দিন ব্যাপী। তো কাউকে বলছি কিনা আমার মনে নেই, কিন্তু আমি একা চলে গেছিলাম সেখানে গিয়ে এরকম বয়ান শুনতে থাকতাম মাঠের ভিতরে, এমনি খোলা ঢালা বিছনা ছিল ওর বিছনা পড়ে থাকতাম, খানার ইন্তজাম ছিল, বয়ান শেষ খানা দিত ওখানে শুয়ে থাকতাম। তো এসব কথাবার্তা শুনতে বড় ভালো লাগতো, পছন্দ লাগতো। আর ওই মানুষগুলোর চেহারা এখনো মনে পড়ে, কি সুন্দর সুন্দর চেহারা, নূরওয়ালা চেহারা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার প্রিয় মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আমার কাছে আসে আল্লাহর মহব্বত শিখতে, বড় বড় আলেম মুফতি মুহাদ্দিসও আসেন আমার কাছে। বলেন যে এর কারণ শুধু একটা, যে মেরি জিন্দগি কা হাসিল মেরি রিজ কা সাহারা, তেরে আশিকু মে জিনা তেরে আশিকু মে মরনা, সারা জীবন খালি আমি বেকুল ছিলাম আল্লাহর গরিদের জন্য, যাকে দেখছি আল্লাহর প্রেমিক আল্লাহর গরি, আল্লাহর জন্য বেচায় নামাজের জন্য বেচায় হকের জন্য বেচায় সত্য কথার জন্য বেচায়। এরকম কোন খাটি আল্লাহ বলা দেখলি তো তার কাছে ছুটস, এইভাবে কাটছে আমার পুরো জিন্দগিটা। মুঝে কুছ খবর নেই থি তেরা দর্দ ক্যা হে ইয়ার, আমি জানতামই না হে আল্লাহ তোমার ভালোবাসা কি জিনিস, তোমার প্রেমের ব্যথা কি জিনিস। খবর নেই থি তেরা দর্দ ক্যা হে ইয়ার, তেরে আশিকু সে সিখা তেরে আশিকু সে সিখা তেরে সঙ্গে দর পে মরনা। হে আল্লাহ, যারা আপনাকে মহব্বত করে আপনাকে ভালোবাসে আপনার প্রেমিক, তো তাদেরকে দেখতে দেখতে আপনার ভালোবাসার সবক শিখলাম, এভাবে আপনাকে ভালোবাসতে হয়। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহির করাচির খানকাতে দুই আল্লাহর কামিল বলি বসাচ্ছিলেন সোফার উপরে, একজন মুহিউদ্দিন হযরত মাওলানা সাহেব রুলুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ঠিক পাশেই বসা পেশাওয়ারের হযরত মাওলানা ফকির মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, দুজনই হযরত হাকিমুল মুতাহারবির খলিফা, বড় আজব মানুষ, একদমই মানে মনে হয় যে ফেরেশতার কাকে বলে। হযরত মাওলানা আবরুল হক রহমতুল্লাহ আলাইহি বয়ান করতে থাকতেন, তার পাশে হযরত মাওলানা ফকির মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ চিৎকার দিয়ে কাঁদতে থাকতেন। বড় উচ্চ মানের বলি ছিলেন হযরত মাওলানা ফকির মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি তার ছাত্র জীবনে তার উস্তাদ মাওলানা মুফতি মোহাম্মদ হাসান অমৃতসরী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে হাকিমুল মুত থানবীর নিকট গেছিলেন দেখা করতে। তো হযরত থানবীর রহমতুল্লাহকে দেখলে তিনি হাসতেছিলেন, খুব তার খুশি লাগছে হাসতেছিলেন। হযরত থানবী তখন বলছিলেন যে কি মিয়া খালি হাসো ভাই, রোয়া করো, রোনা শিখো ভাই, কাঁপতে শিখো, কান্নাকাটি করবা। ব্যাস এই আল্লাহর ওলির এক কথার যে কি আসর ছিল আল্লাহ, ব্যাস এই যে তিনি খালি কাঁদতেই থাকতেন দিন রাত, কাঁদতেই থাকতেন কাঁদতেই থাকতেন, সব সময় ওনার কাজই ছিল কান্না। নামাজে দাঁড়াইতেন আল্লাহ একবার, বস থামলেন, সালাম ফিরানোর শেষ চিৎকার দিয়ে কান্না শুরু করতেন। হ্যাঁ, এক আল্লাহ ওয়ালার এক কথা, এক নজর, এক দোয়াতে এসা জিন্দগি নসিব হয়ে গেছে, সারা জীবন আল্লাহর জন্য কান্দতেই থাকছেন। কোই নেহি জো ইয়ার কে লা দে খবর মুঝে, আইসাইল আশক তু হি বাহা দে উদর মুঝে। যেই বান্দা আল্লাহর জন্য কান্দতে থাকে, চোখের পানির ঢল তাকে নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছেই দেয়। মাওলানা জালাল রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে খুশা তসমিকে আগিয়া নেউজ, আহ কি দামি সে দুটো চক্ষু, যে দুটো চক্ষু আল্লাহর জন্য কান্দতে থাকে। আরে হুমায়ুদ্দিনকে আহ বিরিয়া নেউজ, সেই হৃদয়টা কত দামি মূল্যবান, যে হৃদয় আল্লাহর মহব্বতের আগুনে জ্বলতে পুড়তে থাকে। আমার মুর্শিদ আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, জো গিরে ইধর জমিন পর মেরে আশকে কে সিতারে, আমি যখন আল্লাহর জন্য কাঁদতে শুরু করি আর জমিনে আমার চোখের পানি পড়ে, তো চমক উঠা ফলক পর মেরি বন্দগি কা তারা, আমার চোখের পানি নূর আসমান পর্যন্ত চমকাইতে থাকে। তো চমক উঠা ফলক পর মেরি বন্দগি কা তারা। আমার শেখ রহমতুল্লাহ আলাই, আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাই বলতেন, আল্লাহ ওয়ালারা যদি কখনো হাসেনও, চাই কম হাসুক বা অনেকে অনেক আল্লাহওয়ালা খুব হাসার তৌফিক হয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হাসতেন, কানু ইয়াযহাকুনা ওয়াল ঈমানু ফী কুলুবিহিম আযমু মিনাল জাবাল, যখন সাহাবীরা হাসতেন তখনও তাদের অন্তরে পাহাড়ের চেয়ে ভারী ঈমান মজুদ থাকত। তো আল্লাহ ওয়ালারা যখন হাসেন তো তিনি বলেন, আমার শেখ লভে খান্দা জিগর মে তেরা দর্দ গম, হে আল্লাহ ঠোঁট হাসে আমার কিন্তু তখনও আমার হৃদয়টা আপনার জন্য কান্দে, হ্যাঁ তেরে আশিক সমজা হে লগুনে কম, হে আল্লাহ আপনার প্রেমিকদেরকে মানুষ কমই চিনতে পারে। তো আল্লাহ ওয়ালাদের আজীব শান হয়, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে যেই বান্দা যেই মোমেন আল্লাহর জন্য কান্দল আর ওই চোখের পানি তার চেহারাতে লাগলো, ওই চেহারাটাকে আল্লাহ পাক জাহান্নামের উপর হারাম করে দেন। হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, চেহারাকে আল্লাহ জাহান্নামের উপর হারাম করে দিলে বাকি দেহটাকে আলাদা কাইটানিকের জাহান্নামে ফেলবেন। চেহারাকে জাহান্নামের উপর হারাম করার মানে এই বন্দার চোখের পানি এত মূল্যবান যে কারণে ওকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া নিঃসন্দেহে জান্নাত দান করবেন। চোখের পানি বান্দাকে জান্নাতে পৌঁছায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবকু হে মুমিনরা, তোমরা কান্নাকাটি করো, কান্দো কান্দতে কান্দতে জান্নাতে পৌঁছে যাও। ইবকু, অনেক মুসলমান ভাইরা বলেন যে আমার জীবনও আমি একদিন কান্দতে পারি না, আমার চোখে পানি আসেই না, আমার দিলটা পাথরের মতো শক্ত। এই যে একটা ধারণা, এটা ওয়াসওয়াসা, এটা মনের একটা খেয়াল মাত্র যেটার শরীয়তের কোনো ভিত্তি নাই, এটার কোনোই এটা কোনো ধর্তব্য বিষয়ই না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি চোখের পানি দিয়ে কাঁদতে না পারো, ফাতাবাকাও, তাহলে কান্নার ভঙ্গি ধরো, কান্নার ভান ভনিতা করো, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন বলতে থাকো। একই উন্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, বড় মাপের আলেম ছিলেন, ফকির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, ওলিয়ে কামিল, আরেফে কামিল ছিলেন। তিনি বলেন যে চোখের পানি তো ইচ্ছা করলেই কান্দা যায় না, ভাই কান্দো তোমরা, কেউ কান্দতে পারতেছে না, কিন্তু অন্তরের কান্না এটা সকলেই পারে। সেটা কি? যে আমার ভুল হয়ে গেছে, আমি লজ্জিত, আমি শর্মিন্দা, আহা কেন করলাম এমনটা, যদি এমনটা না করতাম, যদি সে কুপথে অপথে না যেতাম কত না ভালো ছিল। এই যে ভিতরে বেদনা বোধ, হ্যাঁ এই যে অন্তর অনুতাপ, অনুশোচনা, বেদনা, এটাই হল হৃদয়ের কান্না। আর এটা এটা হচ্ছে মূল, যে দেশের রাজাও থাকে প্রজাও থাকে, লক্ষ লক্ষ রাজা কিন্তু সবাই প্রজার সামনে নত হয়, কারণ প্রজার মর্যাদা বেশি, রাজার মর্যাদা বেশি লাখ কোটি প্রজার চেয়ে। তো দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গের সব আমূল দামি, কপালের সেজদা দামি, চোখের পানি দামি, জবানের জিকির দামি, না এভাবে পা দিয়ে হাঁটতে হাঁটতে কাবা গেল, এই দুইটা পায়ের এই আমূলও দামি, সব দামি। কিন্তু দিল সকলের ঊর্ধ্বে, সর্ব অঙ্গের ঊর্ধ্বে হল দিল, দিল হচ্ছে দেহের রাজা। এই জন্য অন্তর যেহেতু দেহের মধ্যে বাদশাহ, বাদশাহর যে কোনো ছোট্ট আমল অঙ্গ প্রত্যঙ্গের সকল আমলের চেয়ে বেশি দামি। এজন্য ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই উমদাতুল কারি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখছেন যে নিয়তুল মুমিন খায়রু মিন আমালিহি, মুমিনের আমলের চেয়ে মুমিনের নিয়তের দাম বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, এটার ব্যাখ্যা বলছেন যে এটার কারণ হচ্ছে যে দেহের মধ্যে শ্রেষ্ঠ হলো অন্তর, আর নিয়তটা এটা কানের আমল না, চোখের আমল না, হাতের আমল না, কোন অঙ্গের আমল না, নিয়তটা এটা অন্তরের আমল। এজন্য দেহের দ্বারা যা আমল করে তার দেহের এই আমলের চেয়ে ওর নিয়তটার দাম তখনও বেশি। শুনতেছেন ভাইয়েরা? যেমন একটা উদাহরণ, যে একটা লোক উজু করলো, নামাজে দাঁড়াইতেছে, আল্লাহ একবার, নিয়ত কি তার, যে আমি চার রেখা সুন্নত পড়ব, তাহলে নিয়তের কারণে এটা সুন্নত হয়ে গেছে। কিন্তু সে সুন্নতের নিয়ত না করে যদি বলা হয় নিয়ত আমার ফরজের, এই লাখ কোটি সুন্নতের চেয়ে ফরজের এক এক রাকাতের দাম অনেক বেশি। এই যে তার আমলের দাম এত বাড়লো শুধু নিয়তের কারণে। নিয়তুল মুমিনের খায়রুম মিন আমালিহি, কি কথা বুঝেন না ভাইরা? এখনো মানুষ হজ করে, আর সাহাবা একরামও হজ করতেন, সারা দুনিয়ার সব মানুষের হজ একত্রিত করলে হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এক হজের বরাবর কি হবে? কারণ সারা দুনিয়ার মানুষরা যেই নিয়ত করে, যে এক লাশ নিয়ে হজ করে, এই সবটা একত্রিত করলে হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবির একবার নিয়তের বরাবর সেটা কোশ্চিন কালে হবে না। এজন্য তার একবারের হজ সারা জাহানের হজের চেয়ে বেশি দামি। কি কথা বুঝলেন না ভাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি যদি একবার নামাজ পড়েন, এক রাকাত নামাজ পড়েন, সারা বিশ্ববাসী সব নামাজ একত্রিত করলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের বরাবর কি হবে? তো সাহাবীদের মধ্যে যে ঈমান ছিল, ইখলাস ছিল, নিয়ত ছিল, অন্তর ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের বরকতে এত ঊর্ধ্বের সেটা, যে আমরা কল্পনাও করা সম্ভব না। ফেরেশতারা তাদেরকে নিয়ে গর্ব করতেন, সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নিয়ত বড় দামি জিনিস, বড় মূল্যবান। এজন্য নিয়তটা অন্তরের আমল। তাই লিখছেন যে ইমাম বদরুদ্দিন আলী রহমতুল্লাহ আলাইহি, যে মানুষ সত্তর বৎসরের নেক আমলের কারণে 70 বছর জান্নাতে যাওয়ার অধিকার লাভ করে। 70 বছর আমি থাকব, 70 বছরের জান্নাতের হকদার, 90 বছরের ইবাদতে, 90 বছরে জান্নাতে থাকার হকদার। কিন্তু তারপরে থাকবে কিভাবে? বাইরে আসতে হবে না? কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি, যে যারা ঈমান আনে, এক নেক আমল মোতাবেক জিন্দগি কাটায়, আল্লাহর সন্তুষ্টি ওয়ালা জিন্দগি কাটায়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন এটা একদম সন্দেহাতীত বিষয় যে অনন্তকাল তারা জান্নাতে থাকবে আমার মেহমান হিসাবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোশ্চিন কালও তারা ওই জান্নাত থেকে বের হবে না, তাদেরকে বহিষ্কার করা হবে না। তো এই অনন্তকাল থাকবে কিসের কারণে? তো এই আলেম দ্বীন তিনি বলেন যে তার আমলের কারণে জান্নাতে থাকবে, 70 বৎসরের এবাদতে 70 বৎসরের জান্নাত। কিন্তু তার অন্তরে নিয়ত ছিল এটা, যে আমাকে যদি অনন্তকাল আল্লাহ জীবন দেন, অনন্তকালই আমি আল্লাহর হয়ে থাকব, ঈমান নিয়ে থাকব এবং আল্লাহর সন্তুষ্টির উপরেই আমি চলব। এই তার নিয়ত ছিল অনন্তকালের, সেই নিয়তের কারণে অনন্তকাল পর্যন্ত আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মোমেনের নিয়তের দাম ওর আমরের চেয়ে বেশি। এজন্য আমার ভাইরা নিয়ত করে তো অন্তরের দ্বারা, অন্তরটা যদি ভালো না থাকে সুন্দর নিয়ত কেমনে হবে? এই জন্য অন্তরকে পাক সাফ করা চাই, এতে হিংসা না থাকে, অহংকার না থাকে, দুনিয়ার মোহ না থাকে, দুনিয়ার প্রতি হারাম টান, আকর্ষণের লালন এগুলো না থাকে। অন্তর যত ফ্রেশ, যত সাফ, যত পরিষ্কার, আল্লাহর কসম তার আমলের দাম তত বেশি। হ্যাঁ, কোরআন শরীফের জন্য রব্বুল আলামিন বলছেন, একদিকে আমলের কথাও বলছেন, ঈমান এবং আমলের কথা, কিন্তু এক আয়াত আল্লাহ পাক বলেন যে কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ সন্তানাদি কোনো কিছুই তোমাদের কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিন্তু একটা ফ্রেশ অন্তর নিয়ে আসলে নিঃসন্দেহে তুমি জান্নাতে প্রবেশ করবে। বুঝা গেল ফ্রেশ অন্তর কত জরুরি? আর অন্তর ফ্রেশ হয় তখন এই অন্তর থেকে দুনিয়াকে বাইর করে দেয়, যে আমি আল্লাহ ছাড়া আর বুঝি না কিছু, আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি। জো উনকি খুশি হ্যায় ও মেরি ভি খুশি হ্যায়, যা দিল তুঝে ছোড়া কি জিধর বো হ্যায় উধর হাম, যা যাতে আমার মাওলা খুশি আমিও তাতেই খুশি। ঈমান ওয়ালার নজর এত বড় হয়, এত উঁচু হয়, একটা মানুষ যত বেশি ভালো হয় দুনিয়ার লাইনে, না হয় সে মনে করলো যে আমি বাদশাহ হব, এর থেকে তো উচ্চার কোন পোস্ট নাই। তো বাদশার সিংহাসন অনেক দামি না, আর না হলে মানুষ সেই সিংহাসনের প্রতি, সেই ক্ষমতার প্রতি এত বেশি আকাঙ্ক্ষী হয় কি কারণে? কিন্তু প্রিয় বন্ধুরা, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ খলিফা হযরত আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলী বলেন যে খুদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর, আমি যখন আল্লাহর জিকিরে মশগুল হই সারা দুনিয়া থেকে পৃথক হইয়া, যখন একটা সেজদাই করি সারা দুনিয়া থেকে পৃথক হইয়া, তো আপনা বোরিয়া আমি ফের হামে তখন সুলাইমা থা, আমি যে চাটাইয়ের উপরে সেজদা করি, যে চাটাইয়ের উপরে আল্লাহর জন্য কান্দি, যে চাটাইয়ের উপরে আল্লাহ আল্লাহ জিকির করি, সে চাটাইটার দাম তক্তে সুলেমানের থেকে বেশি হয়ে যায়। তো এই রাজা বাদশাদের লাখ কোটি সিংহাসনের চেয়ে বান্দার একটা সেজদার দাম বেশি। হ্যাঁ, এজন্য ভাইরা দুনিয়া কি জিনিস। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একবার রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখলেন রাস্তার পাশে একটা মরা বকরির বাচ্চা, মর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বিজাদিন আসাক্কা মাইয়িতিন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন বললেন যে তোমরা কেউ নিবা এই মরা বকরির বাচ্চাটা এক দেড়হাম দিয়া, চারানা দিয়া খরিদ করতে কেউ রাজি কিনা? তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা ফিরি দিলেও তো যে তুমি নিয়ে আসো, কেউ দিবে না। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঘটনা কোন দৃষ্টান্তের মাধ্যমে লোকদেরকে দুনিয়া ভুলে আল্লাহর দেওয়ানা বানায় ফেলতেন, আখিরাতের দিকে মুহূর্তে ভীষণ ভাবে আকৃষ্ট করে ফেলতেন। কি বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম এবং তরবিয়ত! তিনি তখন বললেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, শোনো আমার সাহাবীরা, যে মহান আল্লাহর হাতে আমার জীবন, তার কসম করে বলতেছি যে সারাটা দুনিয়া, লাদুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, এই মরা বকরির বাচ্চাটা তোমাদের নজরে যেমনটা তুচ্ছ, সারাটা পৃথিবী, সমগ্র দুনিয়া এটা আল্লাহর নজরে এর চেয়ে অনেক বেশি তুচ্ছ। শুনতেছেন ভাইরা? এজন্য এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা এগুলো এটা এর জন্য, এটাকে টার্গেট বানানোর জন্য না, এটাকে মুখ্য বানানোর জন্য না, এরা তো দুনিয়াতে যতদিন থাকবে বান্দা আল্লাহ পাক বান্দাকে পালবেন, এটা আল্লাহ ওয়াদাই করছেন। আল্লাহ পাক ব্যবস্থা করবেনই, কেউ ডাল ভাত খাবে, কেউ পোলাও বিরিয়ানি কোরমা খাবে, যাকে আল্লাহ যেভাবে খাইতে দেন খাইল, খাওয়ার পর উঠে গিয়ে উজু করলো, মাশা আল্লাহ নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর কসম, বান্দা যখন নামাজে দাঁড়ায় বান্দার সামনে একটু মহান আল্লাহ থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই বান্দা নামাজে দাঁড়ায় তার সম্মুখে থাকেন আল্লাহ, এবং যখনই বান্দা কেবলামুখী হয়ে নামাজে দাঁড়ায় আল্লাহর কসম কাবা থেকে বান্দার অন্তরে বেসুমার নূর আর তাজাল্লি আসতেই থাকে। যার কারণে দেখা যায় যে সকল মানুষ গুনাহ থেকে বাঁচার অভ্যস্ত, এরা যখন উজু করে মুহূর্তে দেখা যায় চেহারা নূরে ঝিলমিল করতেছে, আর যখন নামাজ পড়ে নামাজ থেকে বাইরে দেখা যায় নূরই নূরে চেহারা একদম ভরপুর হয়ে গেছে। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা ফজলুর রহমান গাঙ্গুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহকে বলছিলেন যে হযরত জি না, মাওলানা ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে মাওলানা শোনো, আমি তোমাকে একটা আমার গোপন কথা বলবো, যে জব মে সিজদা করতা হু তো মুঝে এসা মালুম হোতা হ্যায় কি মেরা আল্লাহ মেরা প্যার লে রহা হ্যায়। মাওলানা যখন আমি সিজদা করি না, আমি একদম উপলব্ধি করি, তখন আল্লাহ পাক আমাকে আদর করতে থাকেন, প্যার করতে থাকেন। শুনতেছেন ভাইরা? কিসের এই সেজদার সামনে দুনিয়া, টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, সম্মান, ক্ষমতা এবং কোন সিংহাসন কি মূল্য আছে? এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাদশাহানে জাহান আজবদরগি, এই দুনিয়ার রাজা বাদশারা দুনিয়াকে যারা মুখ্য বানায় ফেলছে, তো ওরা এই দুনিয়ার মোহে আক্রান্ত হওয়ার বিমারীর কারণে বোনা বর্দ আসরাবে বন্দেগী, আল্লাহ পাকের বন্দেগীর যে স্বাদ মজা এটা কোন খবর তারা পায়নি। হ্যাঁ, পাস বেনালি কে না খাহ মুল্ক হা মুল্ক আ সিজদা মুসল্লম কুন মারা, হে মানুষ তুমি এই টাকা পয়সা ধন দৌলতের জন্য তুমি কান্নাকাটি করো না, কারণ হচ্ছে হে মাওলা সেজদার রাজত্ব আপনি আমাকে দান করেন, লেখ যাও কে সেজদায় পেশে খুদা খুশ তোর আয়াত আজ দুসব মুলকাত তোরা, একবার যদি সেজদা করো আল্লাহ তালাকে শত শত রাজত্ব, লাখ কোটি রাজত্ব, লাখ কোটি বাদশাহী এবং সিংহাসন থেকে বড় সম্পদ পাবে তুমি এক সেজদার মধ্যে। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সেই জমানার যে গভর্নর ছিলেন উনি চেষ্টা করলেন যে হযরত ইমাম আবু হানিফা তিনি যেন প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি পেরেশান হলেন যে যদি আমি বাদশার পক্ষে রায় না দিই ফতোয়া না দিই তা আমাকে মানবে না, আমার উপর জুলুম অত্যাচার করবে, আর যদি তার পক্ষে ফতোয়া দিতে যায় তো আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবেন এবং আমার কালকে আমাকে আজাব এবং লাঞ্ছনা ভোগ করতে হবে, তার চেয়ে ভালো যে আমি দায়িত্ব গ্রহণ করব না। তো গভর্নর তাকে দায়িত্ব নিয়ে বহুত চাপ সৃষ্টি করছে, কোন ক্রমে তিনি রাজি হন নাই, পরে তাকে জেলখানায় বন্দী করছে, সেখানে দৌড়া মারতে মারতে এত মারাত্মক ভাবে নির্যাতন করছে যে ওখানেই বাগদাদে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। এই অত্যাচারের চোটে তাম ঐতিহাসিকরা এই কথাই লিখছেন, শুনতেছেন ভাইরা? তো আল্লাহর দ্বারা বন্দা দুনিয়ার উপর তাদের কোন নজর থাকে না, রিজালুল্লাহ তুলিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যারা আমার দেওয়ানা হয় আমার হয় তো তাদের রঙই এই হয়, ব্যবসা বাণিজ্য দুনিয়ার কোন কাজকর্ম কোন কিছুই আমি আল্লাহকে ভুলাইতে পারে না, আমার থেকে দূরে সরাই দিতে পারে না, দূরে রাখতে পারে না। এজন্য মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল মুত্তানবীর খলিফা ছিলেন, বড় আলেম মুহাদ্দিস মুফাসসির মুফতি ছিলেন, তিনি বলেন যে আমার ভাইরা দুনিয়াকে সিন্ধুকে রাখা যায়, পকেটে রাখা যায়, হাতে রাখা যায়, কিন্তু অন্তরে রাখা না যায়, এই অন্তরটা হৃদয়টা শুধুই আল্লাহ, এখানে আর কাউকে স্থান দেওয়া যাবে না, অন্তর দ্বারা যেখানেই যাই আল্লাহকে স্মরণ করি, দশ প্রকার দিল বোঝা হাতে কাজ করব অন্তরে মাওলাকে স্মরণ করতে থাকবো, হ্যাঁ আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আজিম সুবহান আল্লাহ ওয়াহ ওয়াহ। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন আহা কেসা কেসা আল্লাহর প্রেমিকরা ছিলেন ভাই, এই মানুষটা মাওলানা জালালউদ্দিন রুমিকে অনেক মৌলবী সাহেব বা দাঁড়াই দিনের লাইনে আল্লাহর মহব্বতের লাইনে সুলুক তাসাউফের লাইনে সম্পর্ক রাখে না, অনেকে এই মাওলানা রুমির নাম শুনলে মনে করে তিনি তো কোনো বড় মানুষ না, আরে বড় মানুষ না মানে সব দিক থেকে তিনি বড় মানুষ, বাদশা খাওয়ার জিনিসার নাতি দুনিয়ার দিক থেকে বড়, এবং তিনি বুখারী শরীফ পড়াইতেন তো মিনিস্টারের ছেলেরা তার পালকি বহন করে নিয়ে যেতেন, তো সে দুনিয়ার সম্মানের দিক থেকে বড়, তিনি সেই জমানায় বুখারী শরীফ পড়াইতেন এলমের দিক থেকেও বড়, তিনি বড় না কোন দিক থেকে, সব দিক থেকে তো তিনি বড়। এই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ শামসুদ্দিন তাবরিজী রহমতুল্লাহর সোহবতে গিয়া আল্লাহর মহব্বত শিখছেন, দুনিয়াকে বাদ দিয়া বস আল্লাহ 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 আল্লাহ, তো আল্লাহর জিকিরে আল্লাহর বন্দিগিতে আল্লাহর ভালোবাসাতে এমন মজা পাইছেন, তিনি বলেন যে আল্লাহ যে খুস্ত রাজহার দু জাহা আ যা বুয়াদ কে মরা বা তু সরব সৌদা বুয়াদ, আল্লাহ যেই জমিনের উপরে আপনাকে আমি ডাকবার সুযোগ পাই আপনাকে ভালোবাসবার সুযোগ পাই ওই জমিন আমার নিকট দু জাহান থেকে বেশি দাম, শুনতেছেন ভাই? খুস্ত রাজহার দু জাহা আ যা বুয়াদ কে মরাবা তু সরু সৌদাবাদ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মহব্বত দান করেন। তিনি ভয়ের চোটে দোয়া করতেন, আজ গরম আজ এশক মাজুল আম্মকুন জুজ বজিক্রে খেস মজগুল আম্মকুন, আল্লাহ আপনার ভালোবাসার চাকরি থেকে আমাকে অব্যাহতি দিন, চিরজীবন আপনাকে ভালোবাসার সুযোগ আমাকে দান করেন। কি সেই মুবারক জিন্দগি, সুবহান আল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর মহব্বত দান করেন। এই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মানুষ, আমি তো সংবাদ পাইলাম, সন্ধান পাইলাম, এখন তোমাদেরকে বলি যে আল্লাহ আল্লাহ গো বেরো তাসাফে আরশ, আল্লাহর নাম ধরো, আল্লাহর নামে জিকির করো, আরশে আজমের ঊর্ধ্বে তুমি পৌঁছে দেবে জিকিরের বরকতে। আরশে আজম মাখলুক, তুমি আরশের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। দলিল কি মাওলানা রুমির পক্ষে? অনেকে ভয় পায় যে এই সকল আউলিয়াদের কথার কোন ডকুমেন্ট নেই কোরআন হাদিসে, দলিল পেশ করব? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আজকুরকুম, বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, অঙ্গীকার করলাম বিনিময়ে নিশ্চয়ই আমি তোমাদেরকে স্মরণ করবো। তো বান্দা জমিনে আল্লাহর জিকির করলো, সেই জিকির তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিল কিনা, নাকি খালি আরশ পর্যন্ত পৌঁছে দিল? এক দলিল। আরেক দলিল, প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহান রব্বুল আলামিন বলেন, আনা মা আব্দি ইজা যাকারানি ও তাহারাকাত বি শাফাতাহু, আমার বন্দা যখন আমার নাম নেয় আর ওঠোঁটটা আমার নাম নেওয়ার সময় নড়তে থাকে, ওই মুহূর্তে আমি আল্লাহ ওর সঙ্গে থাকি। জিকির এটা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়, তার প্রমাণ না এটা। এই জন্যই শাহ আব্দুল গনি ফুলবি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম এবং ওলি ছিলেন, তিনি বলতেন যে মানুষ জিকির করো মিয়া, কে কেন জিকির জাকির কো মজকুর তো পৌঁছাতা হে, জিকির জিকিরকারীকে মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। হ্যাঁ, এই সাহাবী পূর্ব রহমতুল্লাহ আলাইহি যিনি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছিলেন, তিনি একবার ভারতে এলাহাবাদে মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমুল্লাহর বাড়িতে যখন গেছিলেন, তো ঘরের পাশের বাগানের জমিন থেকে আসমান পর্যন্ত কয়েকবার তিনি নজর উঠাইলেন, নামাইলেন। এরপর তিনি বললেন যে মাওলানা, বিষয়টা আমাকে বলবেন কি? কি বিষয়? যে আমি আপনার এই ঘরের পাশের বাগানের জমিন থেকে আসমান পর্যন্ত নজর করলাম, দেখলাম যে জমিন থেকে আসমান পর্যন্ত পুরোটা নূরই নূর চমকেতেছে, এর কারণ কি আমি শুনতে পারি? তো ওই বুজুর্গ, এই বুজুর্গের কাছে নিজের একান্ত বিষয়টা গোপন করলেন না। তিনি বললেন যে আমি যখন যুবক ছিলাম, আমার যৌবনকালে এই জঙ্গলে মহান আল্লাহর জিকির করতাম, সেই জিকিরের নূর এখন পর্যন্ত চমকাচ্ছে। আমার ভাইয়েরা, জিন্দগি কোন কাজে ব্যয় করব সেটা আমরা ফিকির করি। হ্যাঁ, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নাকি নফসের গোলামি করার জন্য? মন যা চায় তাই করব, শয়তান যেদিকে ডাকে সেদিকে সাড়া দিলাম, হ্যাঁ দুনিয়া যেদিকে ডাকে সেদিকে সাড়া দিলাম। আমার পীর মুর্শিদ আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, দুশ্মনো কো আয়েশে আবু গিল দিয়া, দোস্তোঁ কো আপনা দর্দ দিল দিয়া, যারা দুনিয়াদার আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে না, আল্লাহ থেকে দূরে থাকে, এই সিদ্ধান্তে তারা অটল যে না আল্লাহকে চাই না দুনিয়াই চাই। তো আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় দিয়ে রাখছেন যে যা দুনিয়া নিয়েই মরতে থাক। হ্যাঁ, দোস্তোঁ কো আপনা দর্দ দিল দিয়া, কিন্তু আল্লাহ পাক যাদেরকে ভালোবাসতে চাইছেন, তোরা আমার থাকবি, আমার হয়ে থাকবি, আমার কাছে আসবি, পরকালে আমার দিদার লাভ করবি, আমাকে দেখবি, আল্লাহ পাক তাদেরকে আল্লাহর ভালোবাসার ব্যথা দান করছেন, আল্লাহর মহব্বতের দৌলত দান করছেন। মিয়া, কি সে নেয়ামত, কি সে দৌলত! হযরত মুফতি শফিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিমে কার, মে হো মালিক কে লিয়ে আর কুল জাহান মেরে লিয়ে। যে অনাদিকালে মহান আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, হে বান্দা তুই থাকবি আমার, সারা জাহান থাকবে তোমার, এই সমগ্র পৃথিবী, এই আসমান আল্লাহর দেওয়ানার খাদেম, এই জমিন খাদেম, এই চন্দ্র সূর্য খাদেম, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন এগুলো সব তোমাদের খেদমতে আমি এদেরকে নিয়োজিত করে রেখেছি। কেন? শুধু এই জন্য যে বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহকে ভালোবাসবে। আমার খলকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে আল্লাহ পাক বানাইছেন আল্লাহ পাকের বন্দগির জন্য। কিন্তু বন্দগি শুধু না, বন্দগির সাথে মহব্বত, বন্দগির সাথে মহব্বত। ফেরেশতারা ইবাদত জানতেন কিন্তু মহব্বত জানতেন না। জানতেন না ফেরেশতারা যা, সেটা হলো মহব্বত করা, অন্যায় হলে, ভুল হলে অনুতাপ করা, অনুশোচনা করা, আর একটা হলো কান্নাকাটি করা। এইসব ফেরেশতাদের কোনো খবর নেই। মহব্বত কি জিনিস ফেরেশতারা বুঝেন না। মহব্বত হলো যে চতুর্দিকে মন যায় কিন্তু সব বাদ দিয়ে একজনকে ধরে, একজনের উপরে সে উৎসর্গ হয়, একজনকে প্রাধান্য দেয়, এটাকে মহব্বত বলে। আলিসকু নারুন ফিল কুলুব তরিকু মা সিওয়াল মাহবুব, আল্লাহর মহব্বত এমন একটা আগুন অন্তরে যখন পয়দা হয়, আল্লাহ ভিন্ন সব কিছুকে জ্বালায় দেয়, অন্তরে সিরিফ আল্লাহ আল্লাহ বাকি থাকে। হ্যাঁ, দর নেগর আখির কে বাদ মন মন্দে ইল্লাল্লাহ বাকি জুমলা রক্ত সব বাদ সিরিফ আল্লাহ আল্লাহ। আমার শেখ আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে লা ইলাহা যে বলো, বুঝো কত দামি কালেমা। লা ইলাহা বলার দ্বারা আল্লাহ ভিন্ন সব ত্যাগ করে দিয়েছো তুমি, আল্লাহ ভিন্ন সব বাদ। ফের ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহকে পেয়ে যাও। লা ইলাহা হে মুকদ্দম কালমায়ে তাওহীদ মে গায়র হক জব যায় হে তব দিল মে হক আ যায় হে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই জিন্দগি এভাবে হেলায় খেলা নষ্ট না করে ফেলি, দুই ভাবে মানুষ জীবনকে বরবাদ করে, একটা হলো গুনাহের দ্বারা আর একটা হলো গাফলতির দ্বারা। গুনাহ গুনাহ করে, অপরাধ করে, অপরাধী অপরাধ, আর একটা হলো গাফেল থাকা। গুনাহ তো করে না কিন্তু আল্লাহ পাকের জিকিরেরও খেয়াল করে না, এটাও ভুল, এটাও ত্রুটি। হ্যাঁ না, এর দ্বারাও জীবনের অনেক বড় নোকসান হয়ে যায়, অনেক বড় ক্ষতি হয়ে যায়। 10 দিন দোকান বন্ধ থাকলে এটা কি, 10 দিন দোকান বন্ধ থাকলে এতে কি গুনাহ হবে, এ কি জাহান্নামে যাওয়া লাগবে? কিন্তু একটা আমার বড় ক্ষতি হলো না, সেই ক্ষতিটা হলো কতটা আমার হালাল ব্যবসা অগ্রগামী হইতে পারত, কতটা আরো বেশি আমি লাভবান হইতে পারতাম। এই লাভ না হওয়াটাই একটা লস, লাভ না হওয়াটাই বিরাট লস। আমার ভাই না, অনুরূপ ভাবে গুনাহ না করার পরও আল্লাহর জিকিরে মশগুল না থাকা, এটাও মস্ত বড় নোকসান, এটাও মস্ত বড় ক্ষতি। এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না যাওয়া চাই। ভারতের বুজুর্গ মহানার শাহ মোহাম্মদ আমসাব রহমতুল্লাহ আলী বলেন যে দিলে মুস্তারিফ কা ইয়ে পেগাম হয় তেরে বিন সুকু হয় না আরাম হয়। প্রিয় মাওলা, আমার মনটা পাগল, খালি বারবার বলে যে মাওলা আপনাকে ছাড়া কোনো আরাম লাগে না, আপনাকে ছাড়া কোনো শান্তি লাগে না। শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ আলী বসে থাকতেন, একটু পরপরই হঠাৎ বলে উঠতেন, অশান্ত মনের আপনি সান্ত্বনা, আপনি শান্তি। হ্যাঁ, আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর ইয়াদের দ্বারা, আল্লাহর বন্দিগির দ্বারা শান্তি লাগে, আরামই লাগে। এবং এটার কারণ হল যখনই বন্দা কোন নেক আমল করে অন্তরে নূর পয়দা হয়, আর নূর যখন আসে তখনই শান্তি লাগে। হাজারো ফুলের মধ্যে থাকলেও শান্তি লাগে না, নমরুদকে সারা দুনিয়ার ফুলের মধ্যে রাখলেও নমরুদ শান্তি পাবে না, ফেরাউনকে সারা দুনিয়ার সকল ধন সম্পদের মধ্যে রাখলেও সে শান্তি পাবে না, এয়ার কন্ডিশনে শান্তি নেই, ফুলের মধ্যে শান্তি নেই। শান্তি ইমানের মধ্যে, শান্তি আল্লাহর নামের ভিতরে, শান্তি জিকিরের ভিতরে। তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম, তুমি আল্লাহর নাম নাও, তুমি আল্লাহর কথা শুনো, আল্লাহ তোমার সব কাম বানায় দিবে, দুনিয়াতেও সফল কাম করে দিবেন, আখেরাতে তোমাকে সফল কাম করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানাত দুনিয়া তাদুলু ইনদাল্লাহি জানাহ বাউজা মা সাফা কাফির মিনহা সারবা, এই সারাটা দুনিয়া এটা যদি আল্লাহর নজরে একটা মশা মাসির পর বরাবরও মূল্য হইত আল্লাহ পাকের নিকট, কোন কাফের মুশরিককে আল্লাহ তাআলা এক ডুব পানিও পান করতে দিতেন না। দুনিয়াটা এতটা নিকৃষ্ট আল্লাহ পাকের নজরে। হ্যাঁ, হালাল রিজিক এটা বললো বা, কিন্তু সেই হালাল রিজিক আল্লাহ পাক বান্দাকে দিয়েই দেন ইমানের পথে চললে। কোরআন শরীফ আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন যে যে বান্দা আমাকে খুব মানবে, আমার কথার বাইরে যাবে না, আমার দৃঢ় অঙ্গীকার যে আমি কল্পনাতীত ভাবে তাকে রিজিক দান করতেই থাকবো। لو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। আল্লাহ পাক বলেন যে এই পৃথিবীতে বাস করে আমার বান্দারা শহরে বন্দরে, তো এরা যদি আমার পথের উপরে অটল ভাবে চলে, আমাকে খুশি রাখে, তা আমি অঙ্গীকার করলাম, গ্যারান্টি দিয়ে বললাম যে আসমান জমিনের বরকতের সব ভান্ডার ওদের জন্য আমি মুক্ত করে দিব, খুলে দিব যে তোমরা নেও, তোমরা ভোগ করো। আল্লাহ পাক তো নিজেই সব বানাইছেন, তো নিজের জন্য না, আমাদেরই জন্য। এবং পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, বালদাতুন তাইয়িবাতুন ওয়া রাব্বুন গাফুর, কুলু মিন রিজকি রাব্বিকুম ওয়া শকুরু লাহ। যে এত রিজিক তোমাদের জন্য দিয়ে রাখছি, আজিব মামলা, কত সব কিছু মাশাআল্লাহ। সে আমাদের যেসব দেশে ফল টল হয় তো হয়, যে আরব দেশে তো হয় না, সৌদি আরব তো এরকম এত কিছু হয় না, কিন্তু ওখানে সবই পাওয়া যায়, এমনকি তাজ্জব যে 150 পাওয়া যায় মক্কা শরীফের মদিনা শরীফে, একদম তাজা 150 পাওয়া যায়, তাজা কাঁচা কলা পাওয়া যায়, তাজা কাঁচা মরিচ পাওয়া যায়, এমনকি বোম্বাই মরিচও পাওয়া যায়। কি শুনতেছেন ভাইরা? তো কোরআন শরীফ আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে আমি যে আমার ঘর কাবা বানাইলাম, ইউজুবা ইলাইহি সামারাতুকুল্লি শাই, সারা দুনিয়া যত ফল ফলা দিয়েছে এখানে আমি আমার কুদরত দ্বারা পৌঁছানোর ব্যবস্থা করতে থাকব। তো সেটা হচ্ছে, আল্লাহ পাক কত সব নেয়ামত আমাদের জন্য তৈরি করে রাখছেন, শুধু যে তোমরা রব্বুল আলামিনের হুকুম পালন করো, কুলু বিরিজকি রাব্বিকুম ওয়াশকুরুহু। তো এই আয়াতের কি তর্জমা? তোমার তোর মাওলাটা তুই খা, তাই মাওলার কাম করতে থাক, অনেকে আবার খায় না, কয় না এত খাওয়া ঠিক না। আরে ভাই, এতটা খায় না যে অসুস্থ হয়ে যাও, চলতে ফিরতে পারো না, কিন্তু শরীর ভালো সুস্থ এবং খাওয়ার রুচি আছে, যতটুকু পারো খাও, কোন বাধা নাই, খাওয়ার ব্যাপারে কমই করার কোনো দরকার নাই। অনেক বুজুর্গান দিন এটাও বলছেন যে কম খাওয়া, কম খাওয়া, কম ঘুমানো, হ্যাঁ না, তো এই কম কথা বলা, কম খাওয়া, এখনকার এই যুগে যদি কম খায় তো মানুষ চলতে পারে না, দুর্বল শারীরিকভাবে মানুষ একদম দুর্বল, এবং যে যা কিছু পায় মানুষ খাবার দাবার খাদ্যদ্রব্যাদি এগুলোর ভিতরে নানান ত্রুটির কারণে দুর্বল, শক্তি খুব পয়দা হয় না, মানুষের শরীরে অনেক ঘাটতি থাকে। এই জন্য হাজি ইমদাদুল্লাহ মুহাজির মুকির রহমতুল্লাহ আলী বলতেন, এই জমানার মুসলমান ভাইয়েরা খুব খাও, কিন্তু খায় ফের কামও খুব করো, আল্লাহ তাআলার কথার বাইরে যায় না। কি আর কাম? পাঁচটা অক্ত নামাজ পড়া, বস, হালাল খাওয়া, গুনাহ না করা, কারোর উপর জুলুম না করা, আগে সুযোগ জান্নাতে চলে যাওয়া। কাজ কয়টা হলো ভাই? হ্যাঁ, হালাল খাওয়া, পাঁচ অক্ত নামাজ পড়া, গুনাহ না করা, জুলুম না করা, সোজা জান্নাতে প্রবেশ করা, একদম নিঃসন্দেহ। জান্নাতের রাস্তা তো এত আসান, হ্যাঁ, কিন্তু আমরা মনে করতেছি জান্নাতের রাস্তা বড়ই কঠিন। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আমি যে দিন তোমাদেরকে পেশ করলাম না, যে আমল করো, এটা কোনো কঠিন কিছুই আমি তোমাদের দিইনি, ইন্না দীনা ইউসরুন, আমি আসমান থেকে যে দিন লাভ করছি পুরাটা একদম সহজ, ইন্না দীনা ইউসরুন, যো আসান সমঝো তোমার ইশক আসা, যে দুশ্বার করলো তো দুশ্বারই আহ। আমাদের হালকা নগরের বাইতুল উলুমের মোহতামে মুফতি জাফর সাহেব, ওনার শ্বশুর গড়ডাঙ্গা মাদ্রাসার শেখ হল দিস মাওলানা আব্দুর রউফ সাহেবের না, তো হাজি ঢালকানগরের হাজি কুব্বাত সাহেবের বাসায় তিনতলায় এক সাইডে আমি থাকতাম, অপর সাইডে তিনি থাকতেন। একদিন ভোর রাত্রে তো কিসের আওয়াজ হয় দরজার সামনে, অনেকক্ষণ যাবৎ আওয়াজ হইতেই আছে। তা আমি ভাবলাম যে কি ব্যাপার, এইভাবে ঘরের দরজার সামনে তিন তলার উপরে কিভাবে আওয়াজ হচ্ছে, নিচে তো গেট লাগানো, এত রাত্রে এরকম হওয়া তো বুঝে আসে না। তা আমি কান পেতে শুনলাম, তাও বুঝতেছি না ক্লিয়ার। ওর হালকা দরজাটা খুলে হালকা দেখতে চাইলাম, দেখলাম যে আল্লাহ রে, সেই যে মন আব্রবসা হুজুর, তিনি ওই আপনার ওই সিঁড়ির এখানে যে চৌকিটা আছে না, এর মধ্যে কেবলামুখী দাঁড়ায় ধুম তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। কি সে সারা দুনিয়া থেকে একদম বেখবর তাহাজ্জুদের নামাজ? এই মানুষটা এক আশ্চর্য মানুষ, বহুতই ওলি আল্লাহ, বহুতই বুজুর্গ মানুষ। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমুল্লাহর খাস স্নেহ দোয়া প্রাপ্ত মানুষ এই সদর সাহেব রহমতুল্লাহ আলী বলছিলেন তাকে, আব্দুর রউফ তুমি আমার এই ঘরডাঙ্গা মাদ্রাসায় থাকবা, এখান থেকে যাইবে না। তিনি আমাকে বলেন যে আমার বাড়ি ঢাকা বিক্রমপুর, আমি ঢাকায় থাকতে পারতাম, ঢাকার কত মাদ্রাসায় আমি পড়াইতে পারতাম, পড়ানো ঢাকা আসলে, কিন্তু ঢাকেন ঘরডাঙ্গা মাদ্রাসায়। বলেন যে সদস্য হুজুর বলছেন তুমি এখানে থাকবা, এখান থেকে যাইবে না। হুজুর নাই, কিন্তু হুজুরের কথার বাইরে আমি যেতে পারবো না। এক আল্লাহ ওয়ালার কথার উপরে জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছেন। শুনতেছেন ভাইরা, প্রচন্ড শীতের মধ্যে আমি ভোলা সফর করতেছিলাম, তো আমার সঙ্গে অনেক ওলামা ইকরাম তালেবে ইলম ছিলেন, তো এই মাওলানা আব্দুর রউফ সাহেব দামাত বরকাতুহ তিনিও ছিলেন, তো কেবিনে ছিলেন লঞ্চের মধ্যে। ভোর রাত্রে দেখলাম যে ওই উপরে কেবিনে পানি ছিল না, নিচে গিয়া এই দরিয়ার ভিতরে বালতি ফেলে পানি তুলে নিয়ে এসে, না কলস কলসে পানি ভরে, সে ভারী কলস বহন করে নিজে সিঁড়ি ভাইয়া উপরে আসছেন। হঠাৎ আমি রুম থেকে বাইর হলাম, আরে কেউ রে পেলাম না আপনার খাতের গদ্দাম, আমি গিয়া এই শীতের মধ্যে পানি আনছি, পুজো করবো, তাহাজ্জুদ পড়বো। হে ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ করতেছেন। হাফেজ জিহুদুর রহমতুল্লাহ আলাই উত্তরবঙ্গে সফরে গেছেন, ফিরতেছিলেন সঙ্গে তার বন্ধু বান্ধবের এক গ্রুপ। তো শীত এত, সবাই গিয়া ফেরির মধ্যে আরিচা নগর বাড়ি এই ফেরি, এই ফেরির মধ্যে সবাই গিয়ে নিজ নিজ জায়গাতে লুকায় আসছে শীতের ভয়ে। হাফেজ জিহুদুর নামাজ পড়বেন কোথায়? দুই গাড়িগুলোর মধ্যখানে খালি জায়গা, এইটার ভিতরে আসমানের নিচে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছেন। লালবাগ মাদ্রাসার পাশে এক আলেম আছেন শিবচরের, তিনি আমাকে হাফেজ জিহুদুরের সঙ্গে ছিলেন অনেকদিন, তিনি আমাকে বলেন যে আমি পালায় দেখতেছিলাম আড়াল থেকে, এই আল্লাহর বন্দা লম্বা সময় কি সুদীর্ঘ অবস্থায়, সুদীর্ঘ সময় পর্যন্ত দাঁড়ায় আছেন, তো দাঁড়াই আছেন, রুকু করলেন তো বিরাট লম্বা রুকু, শেষ দা গেলেন তো উঠেনি না, লম্বা শেষ দা, কি মামলা! আমার পীর মোর্শেদ আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আফতার সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, সেজদার মধ্যে যখন বন্দা পড়ে, আল্লাহর কোন ওলি যখন সেজদা করে, সে এক নূরের জাহানের মধ্যে হারিয়ে যায়। তিনি বলেন যে সেজদে সে সর উঠা তো কহি আস্তান থা, ইয়ানি ও জমিন থি ও আসমান থা। আল্লাহ বলারা এই নমরুদের আসমান জমিনে বাস করেন না, আল্লাহর কসম আল্লাহ বলারা এক নূরওয়ালা আসমান জমিনে বাস করেন। শুনতেছেন ভাইরা, নূরওয়ালা আসমান জমিনে। দলিল কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনে আল্লাহ পাকের সীমাহীন নূরই নূর মজুদ আছে, কিন্তু যারা চক্ষু নাই তো তারা দেখে না, চক্ষুওয়ালারা সেটা দেখতে থাকে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই চক্ষু দান করেন যে চক্ষুর দ্বারা এই পৃথিবীর বিন্দু বিন্দুর মধ্যে আল্লাহ পাকের নূর দেখার আমাদের তৌফিক হবে। আমার প্রিয় বন্ধুরা, এগুলো কোনো মুশকিল বিষয় না। মুশকিল এক জায়গাতে, সেটা হলো আমি এখনো মানুষ হইনি। আর মানুষ হওয়ার পদ্ধতি কি? হযরত হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল বিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আগর ইয়ে ইনসান ইনসান বন যায় তো ইহি সব কুছ হয়। এই মানুষ যদি সত্যিকার মানুষ হয়, এই মানুষই সবকিছু, এই মানুষই বড়, মানুষই মর্যাদাওয়ালা, মানুষই ক্ষমতাওয়ালা, এই মানুষের হাতে দুজাহান। সে মানুষ হওয়ার পদ্ধতি কি? আর ইনসান বনে কা তরিকা ইয়ে হ্যাঁ আল্লাহ তালা সে সহি তালুক পয়দা হো যায়। আর মানুষ হওয়ার পদ্ধতি হল মহান আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক গড়া, এটা হল মানুষ হওয়ার পদ্ধতি। আমরা মনে করি মোটা হলে সে ভালো মানুষ, কুস্তি গিয়ে সে ভালো মানুষ, ভালো খেলতে পারে ভালো মানুষ, 1000 মাইল বা 10000 মাইল উঁচু পর্বতের মাথায় উঠলো, তো সে ভালো মানুষ। ভালো মানুষ হল যে আল্লাহকে চিনল, আল্লাহকে মানল, আল্লাহকে ভালোবাসল, সে আল্লাহর রহমতের স্নেহের মহব্বতের নজর পাইল, আল্লাহর কসম সেই ভালো মানুষ। মাওলানা জালালউদ্দিন নবী রহমতুল্লাহ আলাইহি বলেন, একে মি বিনে খেলাফে আদমান আদমান, এই যে লোকগুলোকে দেখো, হযরত আদমের মতো মাওলার দেওয়ানা হয় নাই, মাওলাকে ভালোবাসতে পারে নাই, এরা মানুষ হয় না এখনো। মানুষ তাকে বলে যে আল্লাহর মহব্বতওয়ালা, আল্লাহর বন্দেগীওয়ালা, আল্লাহর কথার উপরে অটল জিন্দগিওয়ালা, তাকে মানুষ বলে। মাওলানা রুহুল আমিন আলী বলেন, খালকে আতফালান জুজ মস্তে খুদা নেস বালে জুজ রহিদা আজহাওয়া, যে দুনিয়ার ওই মানুষরা যারা আল্লাহকে চিনে নেয়, আল্লাহকে ভালোবাসে নেয়, এগুলো তো এখনো বালগি হয়নি। নেস বালেক জুজ রহিদ আজহাওয়া, বালেক তারা যারা নফসের গোলামি ত্যাগ করে আল্লাহ পাকের মহব্বতের গোলামি অবলম্বন করছে, তারা বালেক হয়েছে। এখনো দেহ বালেক হয়, দেহ তো বালেক হয় নমরুদেরও, আর একটা হল রু বালেক হওয়া। রু বালেক হয় হযরত বেলালের, রু বালেক হযরত উমরের, হযরত উসমান আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রু বালেক। মালিক মানে যে প্রাপ্ত, কি প্রাপ্ত, এগুলো হচ্ছে যৌবন প্রাপ্ত, আর এক মালিক সে আল্লাহ প্রাপ্ত। বলে না যে প্রাপ্ত বয়স্ক, ও একটা বড় বয়স পাইছে, প্রাপ্ত বয়স্ক, সে এই জন্য মালিক। আর একজনে আল্লাহ প্রাপ্ত, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশাহ ছিলেন, কিন্তু তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন, প্রতাপশালী বাদশাহ ছিলেন। কিন্তু হঠাৎ গভীর রাত্রে একদিন ভাবলেন যে আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, ধন সম্পদ টাকা পয়সা এবং ক্ষমতা সবকিছু আছে, সিংহাসন আছে, কিন্তু আমি তো আল্লাহকে পাইনি, ফের আমি কি পাইলাম? হ্যাঁ, শাহু কে সরু মে তা দিকে রাসে ডর্ড সা আকসর রেতা হয়, আর হলে সফা কে সিনু মে এক নূর কা দরিয়া বহতা হয়, আল্লাহ কে যে পায় তার হৃদয়টা নূরের দরিয়া প্রেরিত হয়ে যায়। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আল্লাহর নাম নিতে শুরু করি আমি, আমার দেহের বিন্দু বিন্দু মধুর দরিয়া হয়ে যায়, নূরের দরিয়া হয়ে যায়। মধুর দরিয়া তখন হয় যখন সেটা নূরের দরিয়া হয়। নাম এ উচ্চ বরজবান আমির আবাদ হর বুনে মু আজ আসাল জু এ সবাদ। তো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি, তিনি গভীর রাত্রে মন বিকুল হল আল্লাহ পাকের জন্য, অস্থির হয়ে গেল যে না আর ভালো লাগে না, ফের বরকের রাজত্ব ত্যাগ করে দিয়ে পালাই গেলেন দূরে নিশাপুরে গিয়া। সে আল্লাহ পাকের বন্দেগীতে মহব্বতে জিকিরে জীবনটাকে উৎসর্গ করলেন। কি আজীব মামলা, দুনিয়া ভালো লাগে না। আত্মাজাফি আন্দারের গুরু রসুল্লাহ সাল্লাহাম বলেন, যার অন্তরে আল্লাহর ভালোবাসার নূর আছে, মহব্বতের নূর আছে, মারফতের নূর আছে, যে আল্লাহকে নিশ্চিত পেয়ে যাবে, তার আলামত হল যে আত্মাজাফি আন্দারের গুরু, দুনিয়া ভালো লাগবে না তার কাছে। হারাম কাজ ভালো লাগে না, গুনা ভালো লাগে না, খারাপ কাজ ভালো লাগে না, খারাপ আড্ডা ভালো লাগে না। বল এনাবতুইলা দার খুলুদ, যেই কাজ মাওলার সেটা ভালো লাগে, নামাজে মজা, সেজদায় মজা, জিকিরে মজা, আজীব মাওলা। যে ভারতে এক বুজুর্গ ছিলেন তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি হাকিম মোহাম্মদ মাওলানা আসিফ আলী থানভী রহমুল্লাহকে ওকে বলতেছিলেন, হযরত জি, জব মে আল্লাহ কা নাম লু হুঁ তো মেরা মুহ মিঠা হো যাবে হ্যায়, আর খুদা কি কসম মেরা মুহ মিঠা হো যাবে হ্যায়। হযরত জি, আমি যখনই আল্লাহর নাম নেই মুখে, আমার মুখটা মিঠা লাগে, আল্লাহর কসম আমার মুখটা একদম মিঠা লাগে। আল্লাহ পাকের নাম মধু ভরা, সারা জাহানের মধু তো এত মজা নাই, আল্লাহ পাকের নামে যত মজা। আল্লাহ আল্লাহ কেসা প্যারা নাম হ্যায়, হামিলে লুথে দোয়াল নাম হ্যায়, দু জাহানের মজা একসঙ্গে আল্লাহ পাকের নামের মধ্যে মজুদ আছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের বরাবর কেউ নাই, আল্লাহর নামের বরাবরও কোনো কিছুই নেই। আল্লাহ পাকের নামে লজ্জতই লজ্জত, মজাই মজা, স্বাদই স্বাদ। কিন্তু কোন লোককে সর্বে দংশন করছে, এখন মিঠা জিনিস তার কাছে তিতা লাগে, আর মরিচ যেটা একদম ঝাল সেটা তার কাছে মিঠা লাগে। অনুরূপে দুনিয়ার হারাম বস্তু যাকে দংশন করছে, যারা আত্মাকে কলুষিত করছে, তার কাছে নামাজে মজা লাগে না, জিকিরে মজা লাগে না, আল্লাহর বন্দেগীতে মজা লাগে না, কিন্তু এই হারাম দুনিয়া থেকে যে নিজের অন্তরকে মুক্ত রাখতে পারছে, সে তো সেজদা করলে এই স্বাদ মজা এমন পায় সারা দুনিয়াকে সে একদম ভুলে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই নামাজের মজা, জিকিরের মজা, ইমানের মজা, আল্লাহর মহব্বতের মজা, রসুল্লাহ সাল্লা সুন্নতের মজা রসিব করে দেবে। হ্যাঁ, সুন্নত এক আহম জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, যে জীবনটাকে রঙিন করা, রঞ্জিত করা, হয় নমরুদের রঙে, না হয় ফেরাউনের রঙে, না হয় আবু জাহাল আবুল হাবদের রঙে, আল্লাহর দুশ্মনদের রঙে বা ইহুদি খ্রিস্টানদের রঙে। আর এক জীবনটাকে রঞ্জিত করা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের রঙে। হ্যাঁ, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন যে আমি অঙ্গীকার করলাম যারা আমার রসুলের রঙে নিজেকে রঞ্জিত করবে, নিঃসন্দেহে আমি তার গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করব। ইউহিবুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের মহব্বত নসিব করেন। সুন্নতের ব্যাপারে এখন অনেকেই আমরা পিছনে, অনেকে দাড়ি রাখতে ভয় পায়, বলে যে এটা কেমন দেখা যাবে, কেমন দেখা যাবে, যে কার দেখা আপনি পছন্দ করেন? এক তো দুনিয়ার লোকেরা দেখলো, বন্ধু বান্ধবরা দেখলো, অফিসের লোকেরা দেখলো, হ্যাঁ না, আর না হলে আরো বড় কোনো কেউ দেখলো, আর একটু হল মহান আল্লাহ দেখলেন। হ্যাঁ, যে দাড়ি রাখলে খুশি হন এই দাড়ি দেখে মহান আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উজুর সময় দাড়িতে খেলাল করা, এইভাবে নিচের থেকে একটু পানি দাড়ির তল দিয়ে এইভাবে দেওয়া, এভাবে খেলাল করা, এবং তখনই দোয়া পড়তে বলছেন তিনি, কি হা কাদা আমার নি রব্বি, এইভাবেই নির্দেশ করছেন আমার মহান রব্বুল আলামিন। তাহলে এইভাবে কি, যে এইভাবে নির্দেশ করছেন, এই দাড়ি এইভাবে দাড়ি রাখার নির্দেশ করছেন, এইভাবে দাড়ির মধ্যে খেলাল করার নির্দেশ করছেন আমার রব্বুল আলামিন। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দেখা করতে গেছিল মদিনা মুনাব্বারাতে পারস্যের দুইজন দূত। তো এদের দাড়ি ছিল না, দাড়ি মুন্ডানো ছিল, মুছ বড় বড় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আমারাকুমা বিহাজা, কে তোমাদেরকে এই কাণ্ড করতে নির্দেশ করল? তো তারা দুইজন বলল যে দূতরা, আমারনা বিহাজা রব্বুনা কিসরা, আমাদের পারস্যের রব আমাদেরকে এমনটার হুকুম করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তরে বললেন, ওয়ালাকিন আমারনি রব্বি বেফায় লিহিয়াতি ওয়া কাসসি শারিবি, কিন্তু আমার যিনি রব, যে আসমান ও জমিনের যে রব, যিনি আমার রব, তিনি হুকুম করছেন দাড়ি বড় মুছ ছোট করো। হ্যাঁ, হিম্মত করি কত মুশকিল এই দাড়ি রাখা। হ্যাঁ, আমার শেখ আরিফুল্লাহ মাওলানা হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমেরিকাতে ইন্ডিয়ার এক শিখ সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য ইন্টারভিউ দিতে গেছিল, তো সব ফিটফাট ফিটনেস আছে, বডি ফিটনেস কমপ্লিট, একদম পূর্ণাঙ্গ আছে, দাড়ি ছিল, শিখেরা দাড়ি বড় বড় রাখে, মুছও বড় বড় রাখে, হাতে চুড়ি পড়ে। তো যে অফিসার ইন্টারভিউ নিয়েছিল সে অফিসার বলল যে তুমি, তোমার ফিটনেস তো একদম খুব আছে, কিন্তু সমস্যা হচ্ছে তোমার দাড়ি, সে দাড়ির কারণে তোমার চাকরিটা হওয়া সম্ভব না। আচ্ছা, তুমি কি করবা সিদ্ধান্ত নাও। না, আমার ধর্মগুরু যে গুরু নানক, তার ভালোবাসা, তার শ্রদ্ধা আমি দাঁড়িয়ে রাখছি, আমি লাখ চাকরি ত্যাগ করতে পারি, দাড়ি কাটবো না, দাড়ি মুড়াতে পারবো না আমি। বলো আচ্ছা তো যাও। শিখরা ভীষণ সাহসী হয়, রুম থেকে বাইরে হয়ে চলে আসছে, বাইরে ওয়েটিং রুমে আরো লোকজন বসা ছিল, ওখানে তারা এদিক সেদিক দেখলে দেখে বড় একটা ছবি দাড়িওয়ালা, সে জিজ্ঞাসা করলো এই যে দাড়িওয়ালা ছবিটা কার? বলো এটা ঈসা আলাইহিস সালামের ছবি, ওরা তো খ্রিস্টান, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে মানে না। তো তখন সে সাহস করে আবার ভিতরে ঢুকছে, মে আই কাম ইন স্যার, স্যার আমি আসতে পারি? বলল যে হ্যাঁ আসো। তো বললো যে বাইরে যে দাড়িওয়ালা লোকটা কে, যে ছবি ঝুলানো, এ তো আমাদের নবী ঈসা আলাইহিস সালাম, তো তিনিও তো দাড়ি রাখছেন, তো তিনি কি অপরাধ করেন নাই দাড়ি রাখার কারণে? তার ছবি এখানে ঝুলানো, তার দাড়ি রাখা যদি অপরাধ না হয় তা আমার দাঁড়িয়ে রাখার কি অপরাধ? তাকে তিনি দাঁড়িয়ে রাখছেন তাকে তোমরা শ্রদ্ধা করো, আর আমি দাঁড়িয়ে রাখলাম তো আমার চাকরি হবে না। অফিসার একদম নিরুত্তর, পরে বলল চলো তোমার চাকরি দিয়ে দিলাম। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসলমান ভাইয়েরা, একটা শিখ সে নিজের ধর্মগুরুর ভালোবাসার শ্রদ্ধার কারণে চাকরি ত্যাগ করতে রাজি হল, দাড়ি ত্যাগ করতে রাজি হল না। আর প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা ভালোবাসি মুসলমানরা, নিঃসন্দেহে সব মুসলমানই আল্লাহ রসুলকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। যে সেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দাড়ি রাখার ক্ষেত্রে অগ্রগামিতা সফলতা এখনো কেন আমরা অর্জন করতে পারলাম না? আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন, নকশে কদম নবী কে হ্যায় জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ যে ধরে, এই সুন্নতটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়ে, এই সুন্নতটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় ছাড়ে। লা ইন্নু হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর পছন্দনীয় মুমিন বান্দা হইতে পারবে না যতক্ষণ না তোমার অন্তরে তোমার নবীর মহব্বত তোমার মা বাপের চেয়ে বেশি, তোমার সন্তানের চেয়ে বেশি এবং দুনিয়ার সকলের চেয়ে বেশি না। দুনিয়ার সকলে কার চেহারাটা ভালো লাগলো যার কারণে সেই চেহারার মতো চেহারা বানাইলা, কিন্তু রসুল্লাহ চেহারার মতো চেহারা বানাইল না। আমার প্রিয় মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভাই মুসলমান, কেয়ামতের দিন যদি আল্লাহ পাক আল্লাহ রসুল্লাহাম হাসরের মাঠে জিজ্ঞাসা করে বসেন যে আমার চেহারা তোমার ভালো লাগছিল না, কেন তুমি আমার চেহারার মতো চেহারা বানিয়ে আসলা না, তখন কি উত্তর দিবা তুমি আমাকে বল? এজন্য হাকিমুল উম্মত মাওলানা ফারুক রহমুল্লাহ খলিফা ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন, খাজা আজিজুল হাসান মরজুর রহমতুল্লাহ আলাই, ইংরেজ আমলে মুসলমানরা যখন কেরানির চাকরি পাওয়া কঠিন ছিল তখন তিনি ডেপুটি কালেক্টর ছিলেন ভারতে লখনৌতে, তো তিনি দাঁড়িয়ে রাখছেন, তার কলিগরা তিরস্কার করে, তো তিনি হজরত থানবীকে লিখছেন, হজরত থানবী লিখছেন যে জবাব লিখছেন, মিয়া ওদেরকে তিরস্কার করতে দাও, কাল কেয়ামতে আল্লাহর হাতে পুরস্কার দ্বারা ধন্য। তখন খাজা আজিজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা বলছিলেন, তেরে মেহবুব ইয়া রব সবাহত লেকে আয়া হুম হাকিকত ইসকো তু কর দে মে সুরত লেকে আয়া হুম, কেয়ামতের দিনই দাঁড়িয়ে নিয়ে আল্লাহর সম্মুখে যাব এবং মহান আল্লাহকে বলবো যে আমার চেহারাটা আপনার রসুলের চেহারা রঙে রঞ্জিত করে নিয়ে আসছে, এই উসিলে আপনি আমাকে আপনার রসুলের উসিলে মাফ করে দেন। আমি তো তেমনটা পারিনি, তিনি যত সুন্দর তেমন সুন্দর নিজের নিজেই করতে পারিনি, কিন্তু সেই সুন্দরকে আমি অনুসরণ করছি অনুকরণ করছি, সেই উসিলে আপনি আমাকে মাফ করে দেন। তো আল্লাহ পাকের ওয়াদাই আছে, ফাত্তাবিউনিহুকুমুল্লাহ, হে রসুল আপনি বলেন যে তোমরা আমার পথ ধরো অনুকরণ করো, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, মাফ করবেন, জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। অনেকে মনে করে চাকরি বাকি হবে না, আরে ভাই ডাল ভাত তো আল্লাহ খাওয়াবেন ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ওয়াদা করছেন পবিত্র কোরআনে, যে কোনো প্রাণী এই পৃথিবীতে যতক্ষণ তার প্রাণ থাকবে আল্লাহ পাক বলেন যে নিঃসন্দেহে আমি তার রিজিকের ব্যবস্থা করব, তাকে অবশ্যই রিজিক দান করব। আমার ওস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুজুর রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, ঢালকানগরে খুব আসা যাওয়া করতেন, তো এই মাদ্রাসায় তিনি পড়াইতেন, লাল লক মাদ্রাসার প্রবীণ তিনি মহাদ্দেব ছিলেন। ওনার বড় ছেলে এই তারা মসজিদের খতিব ছিলেন, হুজুর ওখানে আসছিলেন অসুস্থ অবস্থায়, তো ওই বাসায় দুপুর বেলার খাওয়া দাওয়া করতেছেন, দুপুরে কিংবা রাত্রে খানা খাইতেছেন, খানা এক লোকমা খায়া গিলছেন, তো গলার ভিতর থেকে লোকমাটা একদম বাইরে আসছে। হুজুর তখনই বলে উঠলেন, এরে রিজিক বোধ শেষ হয়ে গেছে, আমার দুনিয়ার থেকে যাওয়ার সময় আসছে, বাস মুহূর্তের মধ্যে ঢলে পড়লেন, দুনিয়ার থেকে চলে গেলেন। শুনতেছেন ভাইরা, যতক্ষণ পর্যন্ত বান্দাকে আল্লাহ পাক দুনিয়াতে রাখবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নিঃসন্দেহে বান্দার রিজিকের দায়িত্ব গ্রহণ করছেন। তাফসীরে কবীরে ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে একটু পানি খাও, যে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট জিজ্ঞাসা করছেন যে হে আল্লাহ, সব বান্দাকে সব মাখলুককে আপনি রিজিক দেন, এটা অন্তরে বিশ্বাস করি, কিন্তু চোখে দেখতেও ইচ্ছা করে যে যাতে আরো ইমান বর্ধিত হয়, ইমান বাড়ে। আল্লাহ পাক বলছেন, হে মূসা, তোমার হাতের লাঠিটা দিয়া এই পাশের পাথরটার উপরে একটা আঘাত করো। আঘাত করলেন, পাথর দ্বিখণ্ডিত হল। বললেন, আবার আঘাত করো। আবার আঘাত করলে পাথর আবার দ্বিখণ্ডিত হল। বললেন, আবার আঘাত করো। তৃতীয়বারের আঘাতে আবার পাথর দ্বিখণ্ডিত হল। তখন দেখা গেল ওই ছিদ্রবিহীন পাথরের ভিতরে একটা পোকা একদম তাজা, টাটকা তাজা পাতা খাইতেছে। হযরত মূসা আলাইহিস সালাম হতবাক, ইয়া আল্লাহ, বিস্ময়ে বিমুগ্ধ, দেখি আপনার কুদরত, এই ছিদ্রবিহীন পাথরের পেটের ভিতরে পোকা থাকলো কিভাবে? আর সেই থাকলো থাকলো, কিন্তু তার সেখানেই তাজা পাতা পুষলো কিভাবে? তাজা পাতা পুষবার তো কোনো উপায় নেই। ওই অমান দাবতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু এইভাবে মাখলুক, প্রত্যেক মাখলুকের নিকট রিজিক পৌঁছায় দেন। তো মহান রব্বুল আলামিন তাহলে ঈমানওয়ালার রিজিক কি দিবেন না? আল্লাহর মহব্বতওয়ালার রিজিক কি দিবেন না? সুন্নত মোতাবেক আমল করলে তার রিজিক কি দিবেন না? হ্যাঁ, নাফরমানদেরকেও আল্লাহ পালেন, নমরুদদেরকেও পালেন, আর আল্লাহকে মাননেওয়ালা মুমেন বান্দাকে আল্লাহ তাআলা পালবেন না? অথচ কোরআনে তো যারা আল্লাহর সত্যিকার বাধ্যগত বান্দা, আল্লাহর নেক বান্দা, তাদের জন্য আল্লাহ পাক রিজিক না কল্পনাতীত ভাবে রিজিক দেওয়ার ওয়াদা করছেন আল্লাহ তাআলা, এবং রিজিকের মধ্যে বরকত দেওয়ার গ্যারান্টি ঘোষণা করছেন মহান রব্বুল আলামিন। ফের এই ক্ষেত্রে আমাদের সন্দেহ থাকার কি কারণ থাকতে পারে? এবং শুধু ওই পোকা কেবল এই না যে তাজা পাতা খাইতেছিল, বরং সঙ্গে সঙ্গে সে আল্লাহ পাকের জিকির করতেছিল, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি, মহান সে আল্লাহ, পবিত্র সে আল্লাহ, যিনি আমার মতো ক্ষুদ্র মাখলুক কেউ নজরে রাখেন। হ্যাঁ, ওয়ারিফু মাকানি, আমার মতো ক্ষুদ্রের ঠিকানাটা পর্যন্ত তিনি জানেন, সেটাকে স্মরণ রাখেন যে ও কোথায় থাকে, ওর কখন ক্ষুধা লাগে। ওয়াজ করুনি, এবং তিনি আমাকে এতটা স্মরণ রাখেন যে ক্ষুধা লাগলে তাৎক্ষণিক তিনি আমার রিজিক দান করেন। বলা ইনসানি, কখনোই তিনি আমাকে ভুলেন না। তো ওই মাখলুক, ওই একটা পোকা, এভাবে আল্লাহ পাকের সিফত, আল্লাহ পাকের গুণগান বয়ান করতেছে। এই থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত না? ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পবিত্র কোরআন মহান রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হল, দুনিয়া তাদেরকে ধ্বংস করে দিল, আমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিল, কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা জাহান্নাম। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যে আল্লাহকে ভয় করতে থাকবে সারা জীবন, যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে, আমার এক মালিক আছেন, আমার এক মহান বাদশাহ আছেন, আমার এক মহসেন আছেন, আর রহমতওয়ালা, সীমাহীন রহমত দিয়ে আমাকে পালেন, তার করুণার মধ্যে, মেহরবানির মধ্যে আপাদ মস্তক আমি সর্বদা ডুবে আছি, সেই মহান আল্লাহর সম্মুখে কেয়ামতে আমাকে হাজির হতে হবে, আমার জীবনের সব কিছুর হিসাব দিতে হবে, তা আমার কি উপায় হবে, কিভাবে আমি সেদিন মুখ দেখাবো মহান আল্লাহকে? তু বড় বন্দগি হ্যাদ রাখ, বার সর আফগন্দগি হ্যাদ রাখ, চন্দ রোজা জিন্দগি হ্যাদ রাখ, বর্ণা ফির শর্মিন্দগি হ্যাদ রাখ। হ্যাঁ, খাজা আব্দুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর বন্দগি করার জন্য, কয়েক দিনের জিন্দগি জলদি করো, সামান জোগাড় করো, জেসি করনি ওয়েসি ভরনি হয় জরুর, কবর মে মাইয়ত উতরনি হয় জরুর, যেরকম এখান থেকে সম্বল জোগাড় করবো, যেমনটা আমল করব তেমনটা সেখানে আমি ভোগ করব। যদি নামাজ থাকে, রোজা থাকে, জিকির থাকে, গুনামুক্ত জিন্দগি থাকে, সুন্নতের আমল থাকে, কারো উপর জুলুম না করা হয়, মাশাআল্লাহ দুনিয়ার থেকে যাবে। তো দুনিয়ার থেকে বিদায়ের পরই যখন বান্দা কবরে পৌঁছবে এবং সওয়াল সওয়াল জবাব শেষ, তখনই জান্নাতের শান্তি মজা আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন বান্দা কবরের মধ্যে বলে আমার রব তো আল্লাহ, আমার দীন তো ইসলাম, আর যিনি আমাদের নিকট প্রেরিত হয়েছিলেন ইনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলেন যে আমার বান্দা একদম আমাকে খুশি করার মতো সুন্দর উত্তর দিয়ে দিস, সাদাকা আব্দি। অতএব তার জন্য এখনই জান্নাত থেকে এখানে বিছানা বিছায় দো, ওয়াল মুসু মিনাল জান্নাত, জান্নাতের পোশাক এখনই পরায় দো, এবং ওয়াক্তাহু লাহু বাবা ইলাল জান্নাত, এবং জান্নাত পর্যন্ত ওর জন্য এখনই দরজা খুলে দো। জান্নাতের শান্তি আরাম, জান্নাতের বাতাস, জান্নাতের নূর তার নিকট পৌঁছতে থাকে। তো কবর জীবনী ফের জান্নাতের টুকরা হয়ে যায়। আল কবর রওদাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার, ঈমানওয়ালার জন্য কবরটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। এই কবর মানে এই গর্ত না, কবর একটা আলাদা জীবনের নাম, ওইখানে গর্তের ভিতরেই সব ঘটবে এটা কোনো জরুরি না, একটা ভিন্ন জীবন যে পরকালে হিসাব কিতাব হইয়া জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সময়টাকে কবর জীবন বলে, বর্জকের জীবন বলে। কি কথা বুঝতেছেন ভাইয়া? আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। তো আমি বলতেছিলাম যে আল্লাহর মহব্বতের পথে চলা, দ্বীনের পথে চলা এমন কোন কঠিন বিষয় তো না, এতটুকু যে হালাল খাবো, কোথায় কোথায় মানুষ এই হারামের দিকে চলে যায়, আরে মিথ্যা কথা বলে মাল বিক্রি করে, একজনকে ধোকা দিয়া কোন মাল উপার্জন করে, এভাবে কারো পকেট থেকে বাইরে মাল নিয়ে যায়, কারো হক নষ্ট করে ফেলে, কেন এসব করা? কুমিল্লার এক বুজুর্গ আছেন হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, হুজুর আপনারা হয়তো অনেকে দেখছেন, তো ওনার দুই ছেলে এবং এক জামাই কয়েকদিন আগে আবার খানকাতে আসছিলেন, দেখা করলেন, তো ওনার বাবার সম্পর্কে কথা বলতেছিলেন, পরে বললেন যে তারা তিন ভাই বড় ভাই বলতেছিলেন যে আব্বা আমাদেরকে মাঝে মাঝে বলেন, দেখ আলহামদুলিল্লাহ আমার মনে পড়ে না জীবনে একটা মিথ্যা কথা বলছি আমি, আর একটা হলো যে আমার মনে পড়ে না যে জীবনে পুরো হ্যাঁ করতো না আমাদের আমি বাদ দিছি, সুবহানাল্লাহ তাআলা বিহাম, হ্যাঁ নামাজ পড়া ভাই সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা দরিয়া থাকে, নহর থাকে, আর এর ভিতরে দুই বার তুমি গোসল করো, তোমার দেহে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, কোন ময়লা থাকা সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনুরূপভাবে নামাজ যে পাঁচ ওয়াক্ত পড়ে, এই নামাজের বরকত তার জীবনটা একদম মার্জিত, পরিচ্ছন্ন, একদম পবিত্র হয়ে যায়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পুরোটা নূরই নূর, আস-সালাতু নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ হচ্ছে নূরই নূর, বান্দা যখন নামাজ পড়ে নামাজে নূরই নূরের ভিতরে একদম ডুবে যায় নামাজের ভিতরে। হ্যাঁ, তো এই নামাজকে আমরা কেউ ত্যাগ না করি, পাঁচটা ওয়াক্ত নামাজ আদায় করি, হালাল খাই এবং গুনাহ থেকে বাঁচি। অনেকে ইবাদত বহুত করে কিন্তু গুনাহ থেকে বাঁচে না, গীবত করে, অন্য হাদিসাত মানুষ, দিনদার মানুষ, নামাজি মানুষ, হ্যাঁ কিন্তু অথবা আলেম মানুষ, তালবেলেম মানুষ, কিন্তু আরেকজনের দোষ বর্ণনা করতে অভ্যস্ত। আমার প্রিয় বন্ধুরা, এটা জান্নাতি আমল না, গীবত জান্নাতি আমল না, জান্নাতে যাওয়ার কাজ না, এটা হল জাহান্নামের কাজ। হ্যাঁ, গীবত কি জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? বহু মানুষ এই জবানটাকে এখন পর্যন্ত গীবত থেকে মুক্ত করতে পারেনি, এমনি টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, হাজারো ভালো কাজ আছে, কিন্তু জিহ্বাটা, এই মুখটা এখনো নাপাক রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বাটাকে ধুয়ে এরকম ফের বললেন, কুফফা আলাইকা হাজা, জান্নাতে যাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, এই জবানটাকে তুমি হেফাজত করো। হ্যাঁ, এই জবানের হেফাজত করি, একবার গীবত থেকে বাঁচা, একবার কুদৃষ্টি থেকে বাঁচা, একবার যে কোনো গুনার কাছ থেকে বাঁচা, হাজার হাজার লাখ লাখ এসা কাউবিন চার তাহাজুদের চেয়েও বেশি দাম। শুনতেছেন ভাইরা? কিন্তু এই গুনার কাছের ব্যাপারে আমরা অনেকেই বড় গাফলতের মধ্যে আছে। আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি আসতেন, বারবার তিনি বলতেন, হর সাঁস আপনি মালিক পর ফিদা করো, এই সাঁস কে লিয়ে ভি আপনি মালিক কো নারাজ না করো, হে মুসলমান ভাইরা এইভাবে জিন্দগি কাটাও, প্রতিটি মুহূর্তে তুমি আল্লাহকে খুশি রাখবা, এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করবা না, এইভাবে যদি জিন্দগি কাটাইতে পারো সিদ্দিকীনের মর্তবার ওলিয়াল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, গুনাহ থেকে বাঁচা এটা সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। গুনাহ কোনো ভালো জিনিস তো না, গুনাহই ধ্বংসাত্মক, গুনাহই সর্বনাশা, গুনাহই মানুষকে নিচে নামায়। হাকিম উল উম্মত মাওলানা আসলাম আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মন চায় গুনাহ করতে, তুমি কষ্ট করে গুনাহ থেকে দূরে থাকলা, হাজার বার মন চাইছে, একদিনের ভিতরে হাজার লাখ বারই মন চাইছিল এই গুনাহটা করে ফেলি, সুযোগও ছিল, কিন্তু শুধু এই চিন্তা, আহা আল্লাহকে কেমনে মুখ দেখাবো, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো, আহা আমার আল্লাহ তো দেখতেছেন আমাকে যেখানেই গুনাহ করি। এই আল্লাহর দিকে মুতাওয়াজ্জে থেকে আল্লাহর কথা স্মরণ রেখে গুনাহ থেকে এই বান্দা বাঁচল। কি কথা বুঝুন নেই, এই যখনই দিন রাত এইভাবে পুরো জিন্দগি কাটতেছে যে গুনাহ করতে সুযোগও আছে, করতে পারে, মনও চায়, কিন্তু কষ্ট করে গুনাহ থেকে বিরত থাকে, থাকে থানুই বলেন এই আমলটুকুই তাকে আল্লাহর ওলি বানায় দিবে, এইটুকু কাজে তাকে আল্লাহর ওলি বানায় দিবে। দলিল কি? বলেন আমার ওলি হলে তোমার আর কোন টেনশন থাকবে না, কোনো আতঙ্ক, কোন ভয় থাকবে না, আমার ওলি হওয়ার পদ্ধতি খালি এইটুকু, তুমি তোমার মধ্যে ইমান আছে, সঙ্গে তুমি গুনাহ থেকে দূরে থাকো, বাস তুমি ওলি আল্লাহ। কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন, তো আমি যে বলতেছিলাম যে ওই ছোট্টবেলা ওই যে ওলি আল্লাহদের পিছে ছুটতাম দৌড়াইতাম, এরকম আমাদের বাড়ির কাছে মাদ্রাসা, ওখানে এক বহুত বড় বুজুর্গ ওলি আল্লাহ আসছেন, আমার বয়স তখন কত হবে, হয়তো বা 7-8 কি না এরকমই হবে। ওই বুজুর্গ ওলি আল্লাহ এমন এক কামরার মধ্যে ছিলেন মাদ্রাসায়, মাহফিলের সময় আসছেন, ওখানে যাওয়ার কোনো উপায় নেই, পর্দা ফের পর্দা ফের পর্দা, সাদা সাদা পর্দা দিয়ে রাখছে, ভিতরে যাওয়ার উপায় নেই। তা আমি অনেক কষ্ট করে সেখানে পৌঁছলাম, তো গিয়া দেখলাম যে কি সুন্দর মানুষ, তা আমাকে দেখে উনি হাসলেন, পরে দেখে পরে এমনি দোয়া করে দিছে, কি জানি বললেন, যাও তোমাকে দোয়া করে দিছে। তা আইসে বললাম কি শুনতেছেন ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, তো ছোটবেলা থেকে এইরকম ওলি আল্লাহদের দেখতাম, তখন মনে মনে ভাবতাম ওলি আল্লাহ কেমনে হওয়া যায়, ভাবতাম যে কত কি মুশকিল ব্যাপার, তো কি জানে। ফের ওখান থেকে আসলাম তো ঢাকাতে হাফিজ হুজুরকে দেখলাম, আমাদের উস্তাদ সারাদিন জিকির, কোন এক সেকেন্ড জিকির থেকে উনি খালি থাকতেন না, জবানটা ওনার এভাবে এরকম নড়তে থাকতো সর্বক্ষণ। এই শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমুল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন, একেবারে সারাটা জীবনই উনি বুখারী শরীফ পড়াইতে থাকছেন। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর আমলার মতো মানুষ বলতেন, কিয়ামতের দিন আল্লাহ পাক যিনি আমাকে জিজ্ঞাসা করেন, শামসুল হক তোমার দুনিয়াতে পাঠালেন, তুমি কি নিয়ে আসছো, তা আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমি তো একদম অসহায়, আমি হত ছড়া কিচ্ছু আনতে পারি নাই, আমি দুইটা ছেলেকে নিয়ে আসছি, এ লালবাগ মাদ্রাসার দুইজন আলেম মাওলানা হেদায়াতুল্লাহ সাহেব মাওলানা আজিজুল হক সাহেব, এরা আমাকে মহব্বত করে আমি হাতে এদেরকে গড়ছি, এই আল্লাহ আমি আশা করি ওদের দুইজনকে দেখে আল্লাহ আমাকে ওদের উসিলা মাফ করে দিবেন, নাজাত দিয়ে দিবেন। এত বড় আলেম শেখ হল দিস হজরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি। হ্যাঁ, কিন্তু এই মানুষটাও সারা জীবন দেখলাম এই বড় বড় উলিয়া উলিয়াদের পিছনে দৌড়াইতে থাকেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির পিছনে এমন ভাবে দৌড়াইতেন, হাফিজ হুজুরের সামনে তিনি শিশুর মতো আদবের সাথে বসে থাকতেন, এবং লালবাগের শাহী মসজিদে আমি দেখছি বহুবার শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ আমি আজিজুল হক দুনিয়াতে থেকে কি লাভ, কোনো ফায়দা নেই, আপনি আমার জীবন থেকে 30টা বছর হাফিজ হুজুরকে দিয়া হুজুরের হায়াত বাড়াইয়া দেন, যাতে বিশ্বের মানুষ হাফিজ হুজুরের এক একটা নিঃশ্বাস দ্বারা উপকৃত হইতে পারে। শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এই বাংলা ভাষায় সর্বপ্রথম পৃথিবীতে বুখারী শরীফের এই অনুবাদ করছিলেন, এর আগে আর কেউ করে নাই। এত বড় মাপের মানুষ তিনি হাফিজ হুজুরের সামনে এইরকম নিজেকে মিটাইয়া থাকতেন, তো ভাবতাম যে তাহলে ওলি আল্লাহ কি হওয়া কি অনেক মুশকিল ব্যাপার মনে হয়, কেন ওলি আল্লাহ হব, মনে তো চায়, ওই ছোটবেলা থেকে দেখছিলাম যে দেখতে দেখতে মন চাইত, যাই হোক পরে মন চায়, কিন্তু কি হবে কবে হবে, 60 বছরে না 70 নাকি হবে না কি জানি না, কিছু কত কি করতে হবে, আচ্ছা দেখি লাইনে থাকি, এর ভিতরে আমি যখন লালবাগের দাওরায়ে হাদিস পড়ি বুখারি শরীফের জামা, তখন আসলেন আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি করাচি থেকে, কি তখনই শুরু করলেন, আরে আজব, লালবাগে প্রথম লালবাগ মাদ্রাসায় যে বয়ান করছিলেন ভীষণ ঝড়ের গতিতে, এবং তিনি বলতেছিলেন দুনিয়া শামসুদ্দিন তাবরিজ, দুনিয়া শামসুদ্দিন তাবরিজ সে খালি নেই হ্যায়, দুনিয়া জালালউদ্দিন রুমি সে খালি নেই হ্যায়, দুনিয়া খাজা মুহিউদ্দিন চিশতি সে খালি নেই হ্যায়। হে মানুষ, তোমরা মনে করো বড় বড় উলিয়া উলিয়া এখন আর নাই, এখনো বড় বড় উলিয়া উলিয়া শামসুদ্দিন তাবরিজির মতো বলি, জালালউদ্দিন রুমির মতো বলি এখনো আছেন পৃথিবীতে, তোমরা তালাশ করো। এখনো আছে তাদের মজলিসে, তাদের বয়ানে, তাদের চোখের পানিতে, তাদের দোয়াতে এরকম বড় বড় আউলিয়া পয়দাও হচ্ছে, তোমরা খবর নাও, সেখানে যাও, কদর করো। এই শুনে ওই বয়ান থেকে উঠার পরে আমার উস্তাদ মাওলানা আব্দুল মজিদ ঝাগুজ রহমতুল্লাহ আলাইহি হযরতকে একটা চিঠি লিখলেন, দরখাস্ত লিখলেন, ওর ভিতরে লিখছেন হুজুর নিজে আমাকে বলছেন, আমি লিখছি হযরত আপনি বলছেন দুনিয়া শামসুদ্দিন তাবরিজি থেকে খালি না, জালালউদ্দিন রুমি থেকে খালি না, আমি তো কতকাল থেকে শামসুদ্দিন তাবরিজি জালালউদ্দিন রুমির মতো করে উনি খুঁজতেছি, আপনি যখন এটা বলছেন এটা প্রমাণ করে এই খবর আপনি জানেন এবং আমার দিল বলে সেই মানুষটা আপনি নিজে। ফের গিয়া দরখাস্ত দিচ্ছেন যে আমাকে বায়াত করেন, হযরত দরখাস্ত পড়লেন, হাসলেন, ফের বায়াত করলেন। সেই মানুষটা, সে আমার মুর্শিদ রহমতুল্লাহ, তখন বললেন যে ওলি হওয়ার পথ হল যে এক হলো গুনাহ থেকে বাঁচার মেহনত করা, আর এটা হলো কোনো ওলি আল্লাহর সঙ্গে উঠা বসা করা, বস এই সোজা দুটা কাম করো তাহলে তুমি নিঃসন্দেহে আল্লাহর ওলি হইতে পারবা। আরে এটা কিরকম কথা, আমি ভাবছিলাম যে আমরা ভাবতাম যে উলি হওয়া কত মুশকিল, কেমনে হাবিব জুজের হওয়া যাবে, এখন হযরত বললেন এত সোজা কি ব্যাপার। যাই হোক, করতেছি দাওরা, এর মধ্যে সে বাইতুল মুকাররমে হাকিমুল ইসলাম কারি তেরসা রহমতুল্লাহ আলাইহি থানবীর খলিফা বড় আলেম, তিনি আসলেন বাইতুল মুকাররমের সম্মুখে, তখন বিরাট মাহফিল হইত, ওখানে তিনি বয়ান করতেছিলেন, আমি একদম ওনার দিকে তাকাইয়াছিলাম দুই চোখে, আর গভীর মনোযোগে শুনতেছিলাম। তিনি বলতেছিলেন আমার মুসলমান ভাইয়েরা, তোমরা যদি এই জমানাতে ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদার আমলটুকু করো আর গুনাহ থেকে বাঁচো, তোমরা এই এক একজন এই জমানার বায়েজিদ বুস্তামী হবে, এক একজন তোমরা এই জমানার জুনায়দে বাগদাদি, অর্থাৎ এক একজন তোমরা এইটুকু আমল রিসিলা আল্লাহর ওলি হইতে পারবে। আমার প্রিয় বন্ধুরা, ইসলাম আসছে ওলি বানানোর জন্য, নবী আসছেন ওলি বানানোর জন্য, আল্লাহ পাক কোরআন দান করছেন ওলি বানানোর জন্য, আমরা আমল করলাম ওলি হলাম না তো ফের কি হল। এরকম হলো যে একজনের বয়স ৭০, ছেলে টেলে কিচ্ছু নাই, ছেলে মেয়ে নাই, পরে দোয়া করে আল্লাহ অন্তত ল্যাংড়া লুলা আন্দা কানা হলেও একটা ছেলে দেন, এইরকম কোন পাগলের সঙ্গে আপনাদের সাক্ষাৎ কি হয়েছে কারো? আমার প্রিয় বন্ধুরা, তাহলে ইমান আনবো, নেক আমল করব, তো ইমান আনলে তো সে বন্দী, মানে যা খুশি তা করতে পারবে না, আল্লাহর মর্জির উপর চলবে, হাজারো অন্যায় কাজ মুমিন এমনিতেই ত্যাগ করে, দুই চার পাঁচটা গুনাহ করে আমরা জাহান্নামে কেন যাব? তাহলে হিম্মত করি যে আমরা গুনাহ অবশ্যই ত্যাগ করে দিব ইনশাআল্লাহ তাআলা, যান যায় যা, কিন্তু গুনাহ করব না ইনশাআল্লাহ তাআলা, সকলে পাক্কা ইরাদা করি ইনশাআল্লাহ। তো যদি এতটুকু হয় যে আমি গুনাহ করব না, হ্যাঁ না, আরেকটা জিনিস সেটা হলো কোন আল্লাহর ওলির সঙ্গে একটু উঠা বসা করা, সম্পর্ক থাকা, দোয়া দোয়া নেওয়া, এইটুকু যদি হয় তো ফের তো একদম কাম হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। যে দুইটা জিনিস, যে নিজে হিম্মত করে তাকওয়া, মানে গুনাহমুক্ত হয়ে চলা, মানে আমার মনে তো নানান কিছু আছে, মনে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বারো যদি পাপ করার ইচ্ছা জাগে, আগ্রহ জাগে, কিন্তু সে করে নাই গুনাটা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার অন্তরে পাপের খেয়াল যাচ্ছে, মান হাম্মা বিসাইয়াতিন ওয়ালাম ইয়ামালহা, যে গুনার কথা মনে হয়েছে, বারবার মন চাইছে কিন্তু সে পাপে লিপ্ত হয় নাই, সে পাপ কাজটা করে নাই, লাম তুক্তাব, সেই গুনা লেখা হয় না। আর যে কোন পাপ নেক কাজের কথা খালি মনে করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে নেকি দান করেন, আর সে নেক আমলটা করে ফেললে আল্লাহ পাক দশ গুণ নেকি দান করেন। হ্যাঁ, তো এতে হাদিস থেকে প্রমাণ হয় যে গুনার কথা হাজার মনে পড়লেও এতে কোনো গুনাহ হয় না। কিন্তু গুনা না করলেই হইল। বস হযরত হাকিমুল মত মহানা তানবীকে একজনে লিখছে, আর সারা দিন রাত খালি আমার গুনার কথা মনে আসে, আমি কি করব, আমি খানকে আসছি ভালো হইতে, খালি মন মনে আসে নানান গুনা, কত সব বাজে বাজে কথা। হযরত তানবী লিখছেন যে একটা হলো গুনার কথা মনে আনা, আরেকটা হলো অটোমেটিক আসা, হাজার আসুক তোমার দোষ নাই, আনলে দোষ। তুমি ইচ্ছা করে গুনার কথা কল্পনা করবা না, আর কল্পনা করো না, অথচ অনিচ্ছা হাজার হাজার কথা পাপ করতে, হাজার পাপের কথা মনে পড়ে, অনিচ্ছা পাপ করতে ইচ্ছা জাগে, এতে বিন্দুমাত্র কোনো দোষ নাই। দেখতে ইচ্ছা করে নারীকে, দেখলা না ওদিকে কষ্ট, হ্যাঁ না, গুনার সুযোগ আছে, মন চায় গুনায় এখনই লিপ্ত হই, কিন্তু লিপ্ত হইল না, গুনায় লিপ্ত হইল না, এতটুকুর নাম তাকওয়া, ইমানের সঙ্গে এতটুকু থাকলে সে বলি আল্লাহ, এতটুকু থাকলে নিঃসন্দেহে জান্নাত। শুনতেছেন ভাইরা, অনেকের নামাজের মধ্যে অনেক বসবাসা হবে, নানান কথা খেয়াল আসে, দোকান থেকে গিয়ে নামাজে দাঁড়াইছে, কত সব কথা, কিন্তু এগুলো একটা হলো অন্তরে জাগানো, আর হলো অটোমেটিক আসতে থাকা, অটোমেটিক হাজারো লাখ কোটি কথাও যদি অন্তরে আসে নামাজের কোনো ক্ষতি নাই। হযরত থানবী বলেন, বরং এই মুসলমান ভাই নামাজ পড়তেছে দুই হালতে পড়তে পারছে, এটা হলো স্বাভাবিক নামাজ, আর এটা হলো নানান কথা নানান খেয়াল ভিতরে আসে আর কষ্ট লাগে, এই লোক ডবল সওয়াব পাবে নামাজে, নামাজের সওয়াব পুরা নামাজ ব্যাপী কষ্ট সহ্য করার সওয়াব। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দার যদি পায়ে একটা কাঁটাও ফুটে একটা নেকি আল্লাহ পাক দান করেন, একটা গুনাহ মাফ করেন, একটা ইমানি প্রমোশন তাকে সাথে সাথে দান করেন। তো একটা পায়ে কাঁটা ফুটা আর কোনো অন্তরে আঘাত লাগে, কোনটার বেশি কষ্ট? তো যদি নামাজের মধ্যে বাজে খেয়াল আসতে থাকে, এই কারণে হাজার কাঁটার চেয়েও বেশি কষ্ট হয়, এই জন্য নামাজ পুরা নামাজের মধ্যে কষ্টের কারণে তার মর্তবার নেকি বাড়তেই থাকে। অন্তরে এমন সব বাজে খেয়াল আসতে থাকে যে এটা মুখে প্রকাশ করার চেয়ে আগুনে পুরা জুলে শেষ হয়ে যাওয়া ভালো। রসুল্লাহ সাল্লাম বললেন যে অকাত বজাত তুমুহা, এই ধরনের বসবাসা বাজে বাজে খেয়াল ভিতরে আসতে দেখো, বলুন হ্যাঁ, বলুন দাকা সরিহুল ইমান, এই বাজে খেয়াল অনিচ্ছায় অন্তরে আসতে থাকা এটা দলিল তোমার মধ্যে শক্তিশালী ইমানের দৌলত মজুদ আছে। কেন হুজুরগানিদিন ব্যাখ্যা করে বলছেন, যেই বাড়িতে কোনো কিছু নাই, আধা কেজি লবণও নাই, চোরেরা দল বন্ধে ওই বাড়িতে যাবে রাত্রিবেলা, দেখে কি কি আছে লুটপাট করে নিয়ে আসে, যেখানে নাই কিছু, হ্যাঁ, আর যেই বাড়িতে আসছে চোর সেখানেই যায়, যার ভিতরে ইমান নাই তার কাছে শয়তানকে কি করবো, তো ও নিজেই পাকা শয়তান, তুই নিজে আমার পক্ষ থেকে পুরা শয়তানের দায়িত্ব নিয়ে আসে, তোর তার দরকার নেই আমার, হ্যাঁ, কিন্তু যে ভালো পথে থাকে ওর ইমানের দৌলতে হানা দেওয়ার জন্য সেখানে যায়, এই জন্য অনিচ্ছাকৃত খেয়াল আসা মানে শয়তান সে ফোকাস মারতে থাকে, দেখি ওরে ফাঁদে ফেলতে পারি কি না, এরপরও যদি হাজার চেষ্টার পরও ভুল হয়ে যায়, বিলম্ব না করা, মাফ চাও আল্লাহ পাকের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবলিস আল্লাহ পাককে বলছিল যে ওয়া ইজ্জাতিকা ইয়া রব লা আযালু উবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, হে আল্লাহ, যতক্ষণ আপনার বান্দাদের দেহে প্রাণ থাকবে ওকে জাহান্নামে নেওয়ার জন্য, গোমরাহ করার জন্য এবং বিচ্যুত করার জন্য আমি সর্ব রকমের চেষ্টা করতেই থাকবো, আপনার ইজ্জতের কসম করে বললাম। উত্তরে মহান রব্বুল আলামিন বললেন, ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি লা আযালু আগফির লাহু মাস্তাগফিরুনি, হে ইবলিস শুন, আমার ইজ্জতের কসম, আমার মহান প্রতাপের কসম, আমার সুচ্চ মর্তবার কসম, আমি আমার এই বান্দাদেরকে মাফ করতেই থাকবো যতক্ষণ ওরা আমার নিকট মাফ চাইতে থাকবে। এজন্য টেনশন করার কিছু নেই ইনশাআল্লাহ তাআলা। শুনতেছেন ভাই, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, নেক আমল করব, ভুল হলে অবিলম্বে আল্লাহ পাকের নিকট মাপ চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তায়ু মিনাজ জামবি কামান লা জামবালা, যে বান্দা হাজারো লাখ কোটি গুনাহ থেকে তওবা করলো, আল্লাহ পাক একদম বেগুনা নিষ্পাপ বান্দার মতো তাকে বর্তমান সেভ করে দেবেন। শুনতেছেন ভাইরা, যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন, যিনি তার নাম ওয়াসি, হত্যা করার পরে তিনি পালায় গেছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে হত্যা করছেন, যে মানুষটা পালায় গেছেন। কিন্তু আল্লাহ পাকের কি শান, আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা যাকে চাই তাকে হেদায়েত দিয়ে আমার বানায়নি। আজীব আল্লাহ পাকের শান। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, হেদায়েত পান নাই, দুনিয়ার থেকে গেছেন ইমান হারা অবস্থাতে, ইমান ছাড়া। আর ওয়াসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী পালায় গিয়ে কোথাও ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে এক দূতকে পাঠাইলেন, ওকে বলো ইমান আনুক তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ওই ইসলাম গ্রহণ করলে আল্লাহ পাক ওকে মাফ করে জান্নাত দান করবেন। ওয়াসি তখন বললেন ওই দূতের নিকট, তিনি আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন কিভাবে, কোরআন বলে, আমি তো কোরআনে পড়ছি যে কোরআন বলে যে কোন মানুষ যদি জিনা করে এবং কাউকে হত্যা করে, হ্যাঁ, এবং মদ পান করে, তো সে নিঃসন্দেহে তাকে শাস্তি দেওয়া হবে, কেয়ামতের ময়দানে শাস্তি তাকে ভোগ করতে হবে। এই সবগুলো পাপ কাজই আমার দ্বারা সংগঠিত হয়েছে, তো ফের আমার ক্ষমা কিভাবে হবে, জান্নাত কিভাবে আমি লাভ করতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পয়গাম পৌঁছলে তিনি আল্লাহ পাকের নিকট মুতাওয়াজ্জে থাকলেন, আল্লাহর দিকে, আল্লাহ তাআলা কি বলেন, জিবরীল আমিন আসলেন, তো আল্লাহ পাক বলছেন যে ইল্লা মান তাওবা ও আমানা ও আমিলা আমালান সালিহা, কিন্তু যেই বান্দা গুনাহ করার পরে তওবা করলো, ঈমান আনলো, বাকি জীবন ভালো হয়ে কাটাইল, তাহলে তাকে মাফ করে দিব। ওয়াসি এই আয়াত শোনার পরে খুশি হওয়ার বদলে তিনি আবার নতুন ভাবে উত্থাপন করলেন এক কথা, যে এটা তো কঠিন শর্ত, হাজা শর্তুন সাদিদ, কঠিন শর্ত এটা, ঈমান তো আনতে পারলাম, এরপরে তিনি বলছেন সারা জীবন ভালো হয়ে নেক আমলের জীবনের মধ্যে থাকতে হবে, এটা আমি পারবো কিনা, যদি আবার ভুল হয় আবার অন্যায় হয় আবার গুনাহ হয় তো ফের কি হবে। তো আবার আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে শিরক করে যদি মরো তাহলে উপায় নেই, কিন্তু যদি মোমের অবস্থা হাজার গুনাহ করো মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন, যাকে চান তিনি মাফ করে দিবেন। ওয়াসি এই কথা শোনার পরে খুশি তো হবেন, কিন্তু তিনি বললেন যে আল্লাহ পাক মাফ করার ঘোষণা তো দিলেন, কিন্তু বলছেন যাকে চান তাকে মাফ করবেন, আমাকে তিনি চাইবেন কিনা মাফ পাবো কিনা সেই গ্যারান্টি তো নাই। শুনতেছেন ভাইরা, এই মানুষটাই তো সেই মানুষটা যিনি হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী, কি আজব অবস্থা। এরপরে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, হে রাসূল আপনি ওদেরকে পরিষ্কার বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। কুরআন শরীফের আয়াত তো, হেদায়েতের বাণী, পুরা কুরআন দীন, পুরা কুরআন ইসলামের বয়ান, হ্যাঁ, কোরআনের প্রতিটি কথা কথা হেদায়েতের বাণী। আল্লাহ পাক বলেন যে হে আমার বন্দারা, যারা ভীষণ সীমা লঙ্ঘনকারী, চরম থেকে চরম সীমা লঙ্ঘনকারী, মানে যারা হাজার লাখ কোটি কোটি বেসুমার পাপে লিপ্ত, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পাপে লিপ্ত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। কি আশ্চর্য কথা, আল্লাহ একবার, কি আজীব ওয়া রে ওয়া সুবহানাল্লাহ। কোরআনের আয়াত ভাই, আল্লাহ পাকের হেদায়েতের বাণী, হেদায়েতের পয়গাম। এরপরে আল্লাহ পাক বললেন কি, এইটুকু বলার পর থামলেন না, কিন্তু কি রহমতের ঝড় তুফান, কি আশ্চর্য আল্লাহ পাক রহমতের সার বললেন যে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি যে তোমাদের সবগুলো গুনাহ আমি মাফ করি। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, জামিয়া মানে সব, যে তোমাদের যত গুনাহ আছে মাফ চাইলে আমি সবগুলো গুনাহ মাফ করে দিব। বাস আগেরটা ছিল যাকে চাই মাফ করবো, এবার তোমাদের সবগুলো গুনাহ একদম গ্যারান্টিযুক্ত ভাবে আমি মাফ করে দিব। এই আয়াত নিয়া দূত যখন পৌঁছতেন ওয়াসির নিকট, ওয়াসি শুনে মাথা নত করলেন যে এখন আর বলার মতো কোনো কথা নাই, আল্লাহ পাকের এত সীমাহীন দয়া, আমার মতো নাফরমান সীমা লঙ্ঘনকারীর জন্য এইভাবে আল্লাহ পাক রহমতের দ্বারা মুক্ত করলেন। ছুটলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট গেলেন, ইসলাম গ্রহণ করলেন। কি শুনতেছেন ভাইরা? তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রসূলুল্লাহ আমাদের একটা কথা আছে। হ্যাঁ, কি বিষয়? সেটা হলো হাযিহি লাহু খাসা আম লিল মুমিনিনা আম্মা, ইয়া আল্লাহ পাক ক্ষমা চাইলে গ্যারান্টির সাথে সব গুনাহ মাপের যে অঙ্গীকার করলেন, এটা শুধু এই ওয়াসি নামক লোকটার জন্য না কেয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান গুনাহগার আসবে সকলের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বললেন, বাল লিল মুমিনিনা আম্মা, কেয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য মুমিনদের জন্য আল্লাহ পাকে এই অঙ্গীকার। শুনতেছেন ভাইরা? এই জন্য ফের কি আমাদের পিছনে থাকা উচিত? হিন্দুস্তানের এক বুজুর্গ বলছেন, আউলিয়াদের কথা না, যারা আর এফ এ কামেল আল্লাহর খাঁটি বলি কোরআন সুন্না বুঝেন, তারা কথা বলেন দিল ছোঁয়ার মতো, হৃদয়কে কাঁপানোর মতো, মুহূর্তে মানুষের জীবনের পরিবর্তন আসে। এই বুজুর্গ বলেন যে আমার আল্লাহকে চিনলা না বন্ধু, মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা তো দরিয়া বাহা দিয়ে হে দুর্বে বাহা দিয়ে হে, আমার মহান আল্লাহ এত সীমাহীন দয়াময় যে কেউ যদি তার নিকট এক ফোঁটা চায় বিনিময়ে আল্লাহ তাকে এক সাগর দান করেন এবং সাগর ভরা মণিমুক্তাও তাকে দান করেন। এজন্য সকলে হিম্মত করি ইনশাআল্লাহ তাআলা যে গুনাহমুক্ত জীবন গড়ব ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাকের খাস বান্দা যারা আউলিয়া কেরাম তাদের সঙ্গে উঠা বসা করব, মহব্বত রাখবো, সম্পর্ক রাখবো, খালি একটু আসা যাওয়া করব, এতটুকু কি করা যাবে না? অনেকে ভয় পায় যে মূল ধরাটা ঝামেলা, তো আমি ওসি সাহ, আমি দারোগা এসআই, আমি ওসি, আমি এসপি, আমি এমপি, আমি মিনিস্টার, তো এতটা আমার সামাজিক মর্যাদা, আবার গিয়া আমি প্রফেসর, আমি ডাক্তার, আমি হেডমাস্টার, আমি বড় বিশাল বড় ফ্যাক্টরির মালিক, যে মানুষের কোন কারণে এরকম মনের ভিতরে খেয়াল আসে যে আমি কেমনি কি এতটা নত হই, মুশকিল লাগে। তো তাদের জন্য একটা হাদিস শরীফ শুনে কথা শেষ করতে চাই, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ মুসলিম শরীফে হাদিস আছে, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাকের খাস বান্দা তারা এক জায়গায় জিকিয়ে বসছেন, ফেরেশতারা তখন ডাকাডাকি করেন, এই হালুম্মু ইলা হাজাতিকুম, আসো আসো, ওই খুঁজতেছিলাম না সেই কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেছে। তো কি এই জিকিরওয়ালা বন্দারা জিকিরে বসে আছে, তো তারা একদম রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন পুরা মজমাটাকে যেখানে আল্লাহর জিকির হচ্ছে ফেরেশতারা ঘিরে ফেলেন, এবং ফেরেশতারা একজনের উপর একজন একদম এইভাবে আসমান পর্যন্ত পৌঁছে যান আল্লাহ পাকের নিকট। তো মজলিস শেষ, আল্লাহ পাকের নিকট গিয়ে তখন তারা সাক্ষাৎ করেন, রিপোর্ট পেশ করেন। আল্লাহ পাক আগেই বলেন যে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাগুলি যদি দেখে আসলা কেমন দেখলা, ওরা করে কি, তারাকতুম মানে কোন হালে আছে ওরা, ওরা কি করে দেখলা। আল্লাহ পাক তো সব জানেন কিন্তু ফেরেশতাদের মুখে শুনতে চান কি, যে ফেরেশতারা তোমরাই তো বলছিল যে বালাইবেন তোমরা মারামারি করবে, এখন কি করে দেখে আসছো, মারামারি কাটাকাটি না অন্য কিছু শোনাও দেখি। ফেরেশতাদের মুখে আল্লাহ রিপোর্ট শুনেন, আল্লাহ পাকের আজীব শান। ফেরেশতারা বলছিল না যে মানুষ বানাইতে চাইলে ওদের বানাবেন তোমরা তো মারামারি করবে, ঝগড়া ফসাদ বিশৃঙ্খলা করবে। ফেরেশতারা তো একদম পিওর, তো তারা তখন বলেন হে আল্লাহ তাদেরকে দেখে আসলাম কি, তারা আপনার কোন গান জিকির তসবিহ তাহলিল ইত্যাদিতে মশগুল তারা, আপনার বরত্বের ভয়ান, আপনার গুণগান এসব করতেছেন তারা। আল্লাহ পাক তখন বলে যে ওরা আমাকে দেখছিল কি? না দেখেনি। দেখলে কেমনটা করতো তা বলো। আল্লাহ দেখলে তো আপনার জন্য একদম পুরো জীবন উৎসর্গ করে দিত। আচ্ছা ওরা কোনো কিছু চাইলো কি আমার কাছে? আল্লাহ ওরা বলে কি জান্নাত দেন আল্লাহ জান্নাত। ওরা কি জান্নাত দেখছিল? জান্নাত তো দেখেনি। হ্যাঁ তো জান্নাত দেখলে কেমনটা করতো সেটা বলো। আল্লাহ জান্নাত তো দুই চোখে দেখলে ওরা পুরো জিন্দগি খালি জান্নাতি জান্নাতে যাওয়ার আমলই মুশকুল থাকত, অন্যদিকে যাইত না। আর কোন এমনি কোনো কিছু থেকে মুক্তি চাইতেছিল কিনা? হ্যাঁ জাহান্নাম থেকে মুক্তি চাইছিল, জাহান্নাম থেকে বাঁচান আল্লাহ। জাহান্নাম দেখছিল ওরা? জাহান্নাম তো দেখে নাই। তো তাহলে জাহান্নাম দেখলে কেমন করতো? ইয়া আল্লাহ জাহান্নাম দেখলে তো জীবনও এই লাইনে এক কদম দিত না, বরং দূরে সরত, একদম সব গুণা থেকে বহু দূরে থাকতো ওরা। আল্লাহ পাক এইটুকু শোনার পর তখন বলেন হে ফেরেশতারা তাহলে শোনো, ফাশহাদু আন্নী কদ গাফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম আমি ওদেরকে মাফ করে দিলাম। এখন দেখেন এই যে কথাটা শুরু করছিলাম ওখান থেকে যে একটু আশা যাও কি রাখা যাবে না আল্লাহর খাস বন্ধুদের কাছে, একটু গেলাম বসলাম দেখলাম বুঝবিছে বসলাম দুইটা কথা শুনলাম এটাও কি পারা যাবে না? এর পক্ষে এই দলিল হিসাবে হাদিসটা বর্ণনা করতেছিলাম। এখানে দলিল কি সামনে আসতেছে সেটা কি? যে হঠাৎ ওখানে এক ফেরেশতা বলে উঠলেন কি যে আল্লাহ আমার রিপোর্টটা আমাদের একটু ইনকমপ্লিট আছে, কথা আরো রয়ে গেছে। সেটা কি? সেটা হল যে ফিহিম রাজুলুন, ওর ওদেরই যে আল্লাহ বলাদের মধ্যে একটা লোক আছে এখানে, এই একটা লোক মানে যে কিছু লোক হয়তো এরকম আছে। ওই দিন বলছে রিপোর্ট এসে একটা লোক আছে, ইন্নামা যা আলী হা জাতির, সে আসছিল নিতান্তই ব্যক্তিগত কাজে, সে ব্যক্তিগত কাজে আসার সূত্রে এদেরকে দেখে হঠাৎ সেখানে বসে গেছে, সে এই দলের লোক না কিন্তু। উত্তরে আল্লাহ পাক বললেন লাহু কদ গাফারতু, আমি তো ওকেও মাফ করে দিলাম। এ মিয়াক আশ্চর্য হাদিস কি বলবো, আল্লাহ তাআলার শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভান্ডার থেকে হাদিস পড়ার দেখার বুঝার এবং বিশ্বের সেরা হাদিস বিশারদের নিকট হাদিস পড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন। কি বলবো, এর সামনে বাদশাহ কি জিনিস, দুনিয়ার বাদশাহ কি জিনিস, এই রসুল সাল্লাহ আলাইস্লামের হাদিসের ভান্ডার সে মহাসম্পদ যখন আল্লাহ কাউকে দান করেন, এর চেয়ে দুনিয়ার রাজা বা বাদশাহী এবং দুনিয়ার সিংহাসন এর সামনে কি জিনিস, এটা কিছুই না। ভারতের এক বুজুর্গ ছিলেন মহান ফজলুর রহমান গাঙ্গুলী দেবতি রহমতুল্লাহ আলাই, উনি বুখারি শরীফ পড়াইতেছিলেন হাদিসের কিতাব। তো রামপুর রাজ্যের রাজার দরবারি এক মৌলবী ওখানে আইসা দাঁড়ায় আছে সবকের এক পাশে, দাঁড়ায় আছে বসে না, হজরত ওই সবক পড়াচ্ছেন, এক পাকে থামলেন যখন তো বললেন যে কি হয়েছে তোমার, বললেন যে হজরত জি একটা পয়গাম, সেটা হচ্ছে রামপুরের রাজা আমাকে পাঠিয়েছেন আপনার নিকট, বলছেন আপনার মতো আলেমে দিন যদি ওনার দরবারে একবারের জন্য হাজির হন আপনাকে ১,০০,০০০ রুপি তিনি গিফট করবেন। তো তিনি তখন এই মৌলবী ১,০০,০০০ রুপি আবার ডাল খা নূরের বর্ষণ হচ্ছে আমার অন্তরে, দুনিয়ার সকল রাজা বাদশাহদের চেয়ে সবচেয়ে বড় সম্পদ আল্লাহ এই মুহূর্তে আমাকে দান করতেছে, আর এর সামনে তুমি ১,০০,০০০ টাকার সংবাদ পৌঁছাইতেছ, যাও হঠাৎ তুমি এখান থেকে। আলেম দিন যারা আল্লাহ বলা তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে এত বড় সম্পদ এত বড় দৌড় দান করেন। যাদের থানবীর খলিফা খাজা আজুল হাসান অর্জুন রহমতুল্লাহ বলছেন যে আমি এত বড় সম্পদ পাইছি আল্লাহর মহব্বতের পথে চলার পরে, আল্লাহর ওলিদের সঙ্গে উঠা বসার পরে, আমার তো মনে হচ্ছে যে মে রেহতা হুম দিন রাত জান্নাত মে গোয়া মেরে বাপ দিন মে বগুল কারিয়া, হ্যাঁ আমার মনে হয় যে দুনিয়াতে যেন আমি জান্নাতেই বাস করি। আমার প্রিয় বন্ধুর এই হাদিসটা কি আশ্চর্য ধরনের হাদিস, যে আল্লাহ পাক তখন উত্তরে বললেন আচ্ছা তোমার রিপোর্ট এখন তো কমপ্লিট হয়েছে না, তা আমারটাও শোনো যে আমি ওকেও মাফ করে দিলাম। ফের কেন? ফের আল্লাহ পাক এটার কারণ বর্ণনা করছেন যে হুমুল কওম, আমারই খাস বন্দারা, এত উচ্চ মর্তবাওয়ালা, লা ইয়াসকা জালিসুহুম, তাদের সঙ্গে যারা আসা যাওয়া উঠা বসাও করে তাদের কাউকে আমি মাহরুম রাখবো না, ওদের কেউ জাহান্নামে ফেলবো না। শুনতেছেন ভাই? এজন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করা এটা বহুত বড় মূল্যবান সম্পদ। হ্যাঁ, আমার শেখ আহমদুল আলী বলেন যে কিসি এহলে দিল কি সোহবত জো মিলি কিসি কো আখতার, উসে আ গয়া হ্যায় জিনা, উসে আ গয়া হ্যায় মরনা। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যে উঠা বসা করে সে কেমনে বাঁচতে হয়, কেমনে মরতে হয়, কেমনে আল্লাহকে ডাকতে হয়, কেমনে আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করতে হয়, এ বুঝে ফেলে এবং শিখে ফেলে এবং সেই রাস্তায় চলার সফলতা আল্লাহ পাক অবশ্যই তাকে দান করেন এই আল্লাহ ওয়ালাদের সুবত্র বরকতে। এজন্য এতটুকু করি যে গুনাহ থেকে বাঁচার চেষ্টা মেহনত করি আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করি, ভুল হলে তওবা করি মাফ চাই, কান্নাকাটি করি, কানতে না পারলে কান্নার ভঙ্গি ধরি, এতেও মুক্তি এবং জান্নাত নসিব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আপনাদের আমার হাজারো ব্যস্ততার মধ্যে আমার খেয়াল না থাকলেও কিন্তু এই এলাকার মুসলমান ভাইদের মহব্বত এবং তাদের এতটা খেয়াল থাকে যে হঠাৎ করে গিয়ে ধরে যে বলছে এখানে একটা মাহফিল, এবং আলহামদুলিল্লাহ আজকে 3 বছর বোধ হয় হচ্ছে এখানে, এবং এতটা মহব্বতের সাথে আন্তরিকতার সাথে আপনারা বৃহত্তর এই ঢালকানগর গ্যান্ডেরিয়া থেকে এত বেশি সহযোগিতা করেন এবং এতটা মহব্বত দেখান যে এর বিনিময় আল্লাহ দিতে পারেন। দোয়া করি আল্লাহ আপনারা যারা এইভাবে উদ্যোগ নেন, সহযোগিতা করেন এবং এতে অংশগ্রহণ করেন, আল্লাহ পাক দুনিয়া আখেরাতে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক উচ্চ সম্মানে ভূষিত করেন, অনেক পুরস্কারে পুরস্কৃত করেন, দুজাহানে আল্লাহ পাক পূর্ণ সফলতা কামিয়াবি দান করেন এবং জীবনের সবকিছুতে রহমত বরকত দান করেন। আর তো কোন প্রোগ্রাম নাই না? চলো দোয়া করেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم، اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كلنا وجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم احسن عاقبتنا في الأمور كلها، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة، اللهم أعط نفوسنا تقواها، وزكها أنت خير من زكاها، أنت وليها مولاها، اللهم إنا نسألك رضاك والجنة، ونعوذ بك من غضبك ومن النار، اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نسألك رضاك والجنة، ونعوذ بك من غضبك ومن النار، رب اغفر وارحم وأنت خير الراحمين، يا الله اغفر معاف كردن، يا الله اغفر معاف كردن، يا الله اغفر معاف كردن، আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, সব বালাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করেন, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আপনাকে সন্তুষ্ট করার মতো আমল আমাদের নসিব ফরমান, জান্নাতে যাওয়ার মতো আমল হেদায়েত আমাদেরকে নসিব ফরমান, গুনার প্রতি প্রচন্ড ঘৃণা আমাদের অন্তরে পয়দা করে দেন, সর্ব রকমের গুনা থেকে বাঁচার হিম্মত তৌফিক দান করেন, আপনার মহব্বত দ্বারা আমাদের অন্তরকে আপনি আবাদ করে দেন, বুক ভরা আপনার মহব্বত ভালোবাসা নসিব ফরমান, অন্তরকে নূর নূরান্বিত করে দেন, জিন্দগিতে রসুল সুন্নতের আলোকে আপনি রঞ্জিত আলোকিত করে দেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল সুন্নতকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করেন, সমস্ত মুসলমান অন্তরে আপনার মহব্বত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল মহব্বতকে বর্ধিত করে দেন, আল্লাহ গুনার প্রতি বেদাতের প্রতি গুমরাহের প্রতি হীনা পয়দা করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের ঘর বলাদের কবুল করেন, আমাদের মা বাপ ভাই বোন আমাদের সন্তানাদি খানদান সকলকে কবুল করেন, দোস্ত আবাব মুহিদ্দিন এবং তাদের সকল আপন জন সকলকে কবুল করেন, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে তাদের আত্মীয় স্বজন সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, তাকওয়া জিন্দগি আমাদেরকে দান করেন, ঈমানে কামিল জিন্দগি নসীব ফরমান, ইস্তিকামতের দিন আমাদেরকে নসীব ফরমান, আল্লাহ আমাদেরকে আমাদের সকল আপন জনদেরকে আউলিয়া সিদ্দিকীনের মধ্যে শামিল ফরমান, আল্লাহ আউলিয়া সিদ্দিকীনের ইখলাস এহসান তাদের তাকওয়া তাদের মতো মহব্বত তাদের মতো বন্দেগী তাদের মতো ইয়াদুল্লাহ জিকরুল্লাহ আমাদের সকলকে নসীব ফরমান, আমাদের জিন্দগির সকল শাখায় রহমত বরকত এবং নূর নূর দান করেন, সকল মুসলমানের ঘরের মধ্যে রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, নূর নাজিল করেন, আল্লাহ এই এলাকার যে সকল ভাইয়েরা এই মাহফিলের জন্য উদ্যোগ গ্রহণ করেন, যারা এতে সহযোগিতা করেন, আল্লাহ সকলকে আপনি কবুল করেন, সকলের তাবাব নেক আর্য পুরা করেন, নেক উদ্দেশ্য পুরা করেন, তাদের হার মুশকিলকে আপনি আসান পুরান ফরমায়া দেন, তমাম পরেশানি থেকে নাজাত দিয়ে দেন, তাদেরকে শত্রুদের থেকে হিংসুকদের থেকে আপনি হেফাজত করেন, তাদের রোজগার বরকত দান করেন, তাদের ব্যবসা বাণিজ্য বরকত দান করেন, এই রোডের ভিতরে দুই পাশে যে ব্যবসায়ী ভাইয়েরা এই মাহফিলের কারণে একদিন এই ব্যবসায়িক কাজকর্ম তাদের ব্যাহত হয়, তাদেরকে আল্লাহ বেসময়ের বরকত দান করেন, বেসময়ের বরকত দান করেন, বেসময়ের বরকত দান করেন, আল্লাহ হর মুশকিল আসান ফরমান, আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, তমাম বিবাদ বিশৃঙ্খলা পেরেশানি থেকে আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশের তমাম জরুরত আসমানি খাজানা থেকে পুরা করে দেন, আল্লাহ আমাদের দেশের জমিনের ভিতরে অভ্যন্ত তেলের ভান্ডার গ্যাসের ভান্ডার আপনাকে সিফট করেন, আমাদের এই দেশের জমিনের ভিতরে অপরন্ত তেল ও গ্যাসের খনি আপনি নসিব ফরমান, এই দেশের মসজিদ মাদ্রাসা খানকা তমাম দিন মার্কাজের উপরে বেসময়ার রহমত নাজিল করেন, বেসময়ার নুসরত নাজিল করেন, আল্লাহ মুসলমানদের দিন ইমানের লাইনে আরো উন্নতি অগ্রগতি নসিব ফরমান, আল্লাহ যত দিনই খেদমত হতেছে সব দিনই খেদমতকে আপনি কবুল করেন, ভুল ত্রুটি আপনি মাফ করেন, যেখানে দিনের খেদমতের নামে যে কোনো ভুল ত্রুটি হচ্ছে সেটা ইসলাহের গায়ক থেকে আপনি সুরত পয়দা ফরমায়া দেন, আল্লাহ উলামায়ে কেরামের জিন্দগিতে বরকত দান করেন, মাশায়েখে কেরামের হায়াতে বরকত দান করেন, তালেবদেরকে বড় আলেম দ্বীন আল্লাহ ওয়ালা হিসাবে কবুল করেন, তমাম মুসলমান ভাইদেরকে দ্বীনের উপর মজবুত বানায় দেন, মুসলিম সন্তানদেরকে দ্বীন ইমানের উপর মজবুত করে দেন, স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদেরকে শিক্ষকদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দান করেন, সেখানে দ্বীন শিখবার জন্য তাদের জন্য কোন ইন্তজাম করে দেন, সকল মুসলিম বিশ্বের সরকারগুলোকে জেনারেল শিক্ষার সঙ্গে দ্বীনী শিক্ষাকে যুক্ত করার জন্য তৌফিক দান করেন, সেই পরিবেশও আপনি তৈরি করে দেন, আল্লাহ আল্লাহ আপনাকে খুশি রেখে জিন্দা থাকার তৌফিক দেন, দুনিয়া থেকে যখন আপনি উঠে নেবেন আল্লাহ আপনার সন্তুষ্টির সাথে আপনার রহমতের কুলে তুলে নেবেন, রব্বানা 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 وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إنك أنت الوهاب إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.